নমস্কার, আমি রাধারমণ চৌধুরী। হরিদেবপুরে আমাদের জমিদারিতে ঘটে চলেছে এক রহস্যময় ভয়াবহ কাণ্ড, সে অভিজ্ঞতা বলতেই আজ আমি আসছি শশী মুখুজ্জের বৈঠকখানায়। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের কাহিনী অপদেবতা। দিনের আলো সামান্য কমে এলেও সন্ধে এখনো নামেনি। পশ্চিম আকাশে রাঙা মেঘ ছেয়ে আছে, নদীর জলে কেউ যেন রক্ত ঢেলে দিয়েছে। সেই রক্তিম জলস্রোত কেটে পাড়ে এসে ঠেকল দশরথ মাঝির নৌকা। চোখের পলকে নৌকা খালি হল। এপারে অপেক্ষারত যাত্রীরা শূন্য নৌকা দ্রুত দখল করে ফেলল। নৌকা ছাড়ার মুহূর্তে প্রায় ছুটতে ছুটতে এসে পণ্ডিত বিধুশেখর আচার্য নৌকায় উঠলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন,
নাও হে দশরথ, নাও শিগগির নৌকা অপারে নিয়ে চলো, দেখি আজ বড় দেরি হয়ে গেল।
কথা শেষ করে বিধুশেখর আচার্য আকাশের শেষ আলোটুকু পরখ করে নিলেন। দশরথ মাঝি তড়িঘড়ি লঘিখানা পাঁকে গুঁজে নৌকা ঠেলে দিল গভীর জলের মধ্যে। নৌকা যাত্রীসহ যতক্ষণে ওপারে পৌঁছল ততক্ষণে ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে গেছে। আবছা অন্ধকারে হনহন করে পথ চলবার সময় বিধুশেখর গৃহস্থের তুলসী তলায় শঙ্খধ্বনি শুনতে পেলেন। তারপর বৈঠকখানায় পৌঁছে দেখলেন আসর অনেক আগেই শুরু হয়ে গেছে। আজ উপস্থিতির সংখ্যা মন্দ নয়। প্রবেশদ্বারের ঝালর সরিয়ে পণ্ডিত বিধুশেখরকে ভেতরে আসতে দেখে জমিদার শশী মুখুজ্জে ট্যাঁক থেকে একটা ঘড়ি বার করে দেখলেন। তারপর বললেন,
আজ এত দেরি করলেন যে পণ্ডিত মশাই?
বিধুশেখর আচার্য আশ্চর্য দৃষ্টি নিয়ে জমিদার শশী মুখুজ্জের হাতের দিকে চাইলেন। তারপর বললেন,
হ্যাঁ তা একটু দেরি হল বইকি, কিন্তু আপনি ওই বস্তুটি জোগাড় করলেন কোথা থেকে কর্তা?
জমিদার শশী মুখুজ্জে প্রসন্ন মুখে জবাব দিলেন,
নিলামে কিনলুম পণ্ডিত মশাই, দেখুন তো ভালো হয়েছে কিনা। এই যে।
শেষ কথাটা বলবার সময় শশী মুখুজ্জে ঘড়ি সংলগ্ন চামড়ার ফিতেটা ধরে সর্বসম্মুখে ঘড়িটা ঝুলিয়ে দিলেন। বৈঠকখানায় উপস্থিত সকলেই যখন ঝুলন্ত ঘড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে সুখ্যাতি করছে, ঠিক সেই সময় সকলের উদ্দেশ্যে জমিদার শশী মুখুজ্জে বললেন,
ঘড়ির কাঁটা তিনটে পাকা স্বর্ণ দ্বারা নির্মিত, আর প্রত্যেকে খেয়াল করলে বুঝতে পারবে ঠিক বারো সংখ্যার কাছে। একটি ক্ষুদ্র হীরক খণ্ড পাশানো রয়েছে।
এ কথা শুনবার পর সকলের কৌতূহল আর বিস্ময় যেন ফেটে পড়ল। পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য এবারে বললেন,
যন্ত্রটা তো এদেশীয় মনে হচ্ছে না কর্তা, এদিকে কার কাছ থেকে আমদানি করলেন?
দেশীয় মানুষ এই জিনিস কোনোদিন চোখেও দেখেনি। এ ঘড়ি বড়লাট উইলিংডন সাহেবের।
বট সাহেবের ঘড়ি? বাপরে, তবে তো এ দুষ্প্রাপ্য জিনিস। সম্ভবত তিনি এটাকে ইংল্যান্ড থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কিন্তু তার সঙ্গে আপনার যোগাযোগটা তো স্পষ্ট হল না কর্তা। তাছাড়া তারই বা হঠাৎ এই ঘড়ি নিলামে তোলবার প্রয়োজন হলো কেন?
না পণ্ডিত মশাই, আপনি যা ভাবছেন তেমনটা নয়। বড়লাট উইলিংডন সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তিনি নিজে এই ঘড়ি নিলামে তোলেননি। তবে এই ঘড়ি সংগ্রহের পিছনে একটা ইতিহাস আছে, কালো ইতিহাস।
কালো ইতিহাস?
কথাটা যেন সবার মুখে মুখে এক চক্কর ঘুরে তারপর থামল।
তাই ইতিহাসটা ঠিক কিরকম কালো কর্তা?
প্রশ্ন করল যতীন। যতীনের প্রশ্নটা শুনে জমিদার শশী মুখুজ্জে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন। এক্ষণে বৈঠকখানার সকলে ছবির মতো স্থির হয়ে আছে। বাইরে অন্ধকার নেমেছে, পথঘাট শুনশান। জমিদার বাড়ির পেছনে জলাশয়ের কাছে সাপে ব্যাং ধরেছে। প্রাণ ভিক্ষা চাওয়ার মতো চিৎকার করছে প্রাণীটা। সেই সঙ্গে মিশেছে ঝিঁঝি পোকার ডাক। শশী মুখুজ্জে আলবোলা নলটা মুখে ধরে ধোঁয়া ছাড়ছেন। খাঁটি অম্বুড়ি তামাকের গন্ধে গোটা ঘর মম করছে। এরপর কয়েকবার গলা পরিষ্কার করে জমিদার শশী মুখুজ্জে বললেন,
অর্থ মানুষের কতটা অনর্থ করে ফেলতে পারে বজ্রমোহন রায়কে না দেখলে আমি জানতেই পারতাম না। ব্যাটা প্রভূত অর্থের অধিকারী হওয়ার ফলে আস্ত একটা জমিদারি কিনে ফেলেছিল। অহংকারী মানুষটার বাড়বাড়ন্ত দেখলে পরে গায়ে জ্বালা ধরে। বেহিসেবি অর্থ খরচের মাধ্যমে সে নিজেকে মহান প্রতিপন্ন করবার চেষ্টা করেছিল। শুধুমাত্র লোক দেখাবার জন্য ব্রজমোহন একখানি বৃহৎ কায় লাঙল নির্মাণ করেছিল। সে ভীম কায় লাঙলখানা দুটো হাতির সঙ্গে জুড়ে সে জমি চাষ করত। অবশ্য সেই হাতি এবং সেই রাক্ষসের লাঙলের অন্য ব্যবহারও ছিল। কর অনাদায়ের শাস্তি স্বরূপ মাঝে মধ্যেই নিরীহ প্রজার ফসল পূর্ণ জমিতে হাতি দিয়ে লাঙল চালিয়ে ব্রজমোহন মজা দেখত। ভাবতে পারো কি পরিমাণ পাষণ্ড ব্রজমোহন রায়।
বলেন কি কথা, এমন মানুষ জগতে আছে? এ তো দেখছি মানুষ রূপী শয়তান, পরকালের ভয় পর্যন্ত নেই পাপিষ্ঠর।
কথাটা বলল মাধব ঘোষের ছোট ভাই মথুর ঘোষ। শশী মুখুজ্জে এবারে আলবোলা নলটা নামিয়ে রাখলেন। তারপর পালঙ্কের ওপরে উঠে ভেতরের ঘরের দিকে মুখ বাড়িয়ে বললেন,
কই রে, সামনে কেউ আছিস নাকি? রামনিধি।
রামনিধি অন্দরমহল থেকে ছুটে এলে শশী মুখুজ্জে বললেন,
এই গড়গড়াটা নিয়ে যা, আজ আর লাগবে না। কল নলছে সব ভালোভাবে পরিষ্কার করে রাখি। আর তোর গিন্নিমাকে গিয়ে বল সুপুরির কৌটোটা একটু পাঠাতে, মুখটা কেমন বিস্বাদ দেখছে, যা।
আগে কথা
বলে রামনিধি রূপোর আলবোলাটা ভেতরে নিয়ে গেল। তারপর ফিরে এসে একটা ছোট্ট টিনের কৌটো জমিদার শশী মুখুজ্জের পাশে রেখে গেল। ছোট্ট টিনের কৌটোর ঢাকনা খুলে জমিদার শশী মুখুজ্জের সামান্য সুপুরি গুঁড়ো মুখে ফেললেন। কৌটোটা সকলের উদ্দেশ্যে এগিয়ে দিয়ে বললেন,
নাও সকলে চেখে দেখতে পারো। বেনারস থেকে আমার এক আত্মীয় পাঠিয়েছে, ভাঙা সুপুরি মিঠা আতর আর দোক্তার মিশ্রণে আশ্চর্য মুখশুদ্ধি প্রস্তুত করেছে। নাও, খেলে রসনার উপকার হয়, খিদেও বাড়ে। নিয়মিত সেবনে অম্লশূল থেকেও মুক্তি মিলবে।
বৈঠকখানায় উপস্থিত প্রায় প্রত্যেকেই বেনারসি সুপুরির স্বাদ নিল। বৈঠকখানা এখন মিঠা আতরের গন্ধে ভরে উঠেছে। জমিদার শশী মুখুজ্জে পুরনো প্রসঙ্গে ফিরে গেলেন।
যে কথা বলছিলাম, ব্রজমোহনের নিষ্ঠুরতার কতটুকুই বা শুনেছ মথুর? এতেই তুমি মানুষটাকে সাক্ষাৎ শয়তান বলে ঠাহর করলে। তার অত্যাচারের বহর জানবার পর আমার বুকের পাঁজর ঢিলে হয়ে গিয়েছিল। ওকে আমার মানুষ নয়, পিশাচ বলে মনে হয়েছে। প্রজা বিড়ন্ত ছিল তার কুকর্মের সামান্য অংশ মাত্র। স্বৈরাচারী নারী লোলু, তার মনোরঞ্জনের জন্য বেনারস, লখনৌ এরকম বিভিন্ন স্থান থেকে বাইজি ধরে আনাত। তারপর গান বাজনা পছন্দ না হলে সেই গাইয়ে বাজিয়েদের ভিড়ে যাওয়ার কোনো পথ ছিল না। ব্রজমোহনের বিরাট প্রাসাদের মধ্যেই বেশ কিছু চোরা কুঠুরি ছিল। সেখানে বন্দী অবস্থায় রাখা থাকত বাঘ সিংহ থেকে শুরু করে বন জঙ্গলের নানান রকমের মাংসাশী হিংস্র প্রাণী। ব্রজমোহন বলপূর্বক সে গাইয়ে বাজিয়েদের জীবন্ত ফেলে দিত ওই জানোয়ারগুলোর সামনে। এরপর পশুগুলো ওদের ছিঁড়ে খেলে আনন্দে লাফাত ব্রজমোহন। বলো তো, বদ্ধ উন্মাদ না হলে এমন পাপাচার কেউ করে? তবে অত্যাচারের এখানেই শেষ নয়। একবার কাশি থেকে আগত একজন বাইজি পালানোর চেষ্টা করলে ব্রজমোহন ওকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল।
এই পর্যন্ত বলে জমিদার শশী মুখুজ্জি অল্পক্ষণের জন্য থামলেন। বিরতির মাঝে পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
এই ব্রজমোহন কি বায়ু রোগগ্রস্ত ছিল? নইলে এরূপ পাপাচারে লিপ্ত হবে কেন? মস্তিষ্ক বিকৃতির বিষয়ে কিছু জানা গেছে কর্তা?
না, তার সম্বন্ধে লোকে খুব কম জানে। সে কেন অত্যাচার করত তা আমি জানি না, তবে তার অন্যায় কর্মকাণ্ডের জন্য ঈশ্বর তাকে উপযুক্ত ফল প্রদান করেছিলেন এ কথা বলতে পারে তোমাদের। তার পরিবারের কেউ সুখী ছিল না। তার পিতা আগেই গত হয়েছিলেন, শোকার্ত মা জলে ডুবে প্রাণত্যাগ করেন। একমাত্র পুত্র হঠাৎ বিরল অসুখে আক্রান্ত হয়ে অকালে ঝরে পড়ে। তবে ব্রজমোহনের কোঠা বাড়িতে তার স্ত্রী সৌদামিনী ছিলেন রাক্ষস কুলে প্রহ্লাদ সম। লোকমুখে প্রচারিত আছে যে একমাত্র সৌদামিনী অনেক রকম চেষ্টা চরিত্র করেছিলেন ব্রজমোহনকে কুকাজ থেকে বিরত রাখবার জন্য। সৌদামিনী নাকি সতী সাবিত্রী ক্ষত্রিয় স্ত্রীলোক ছিলেন, তিনি দিন রাত পূজা অর্চনা নিয়ে থাকতেন। তবে সতীর পুণ্যে পতির পুণ্য এই প্রবাদ তার ক্ষেত্রে খাটেনি। অজস্র ব্রত মানব ধর্মাচার সাধু সন্ততের সঙ্গ লাভ জ্যোতিষ গোষ্ঠী বিচার কোনো কিছুই তিনি বাদ রাখেননি। তবে ব্রজমোহনের মধ্যে এইসবের কোনো প্রভাব পড়েনি। সে যথার্থ কুলাঙ্গারি বটে। শেষে সৌদামিনী আত্মবিশ্বাস খুইয়ে গলায় দড়ি দিয়েছিল। একটি পবিত্র আত্মা পাপাত্মার কবলে পড়ে দেহ নষ্ট করে ফেলল। সবচেয়ে করুণ অবস্থা হয়েছিল ব্রজমোহনের নিজের। তার মৃতদেহটা পাওয়া গিয়েছিল তার শয়ন কক্ষে। পালঙ্কের উপরে রক্তাক্ত মৃতদেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। চোখের কোটর ছিল শূন্য, বুকটা ফেটে চৌচির হয়েছিল। মৃতদেহটা দেখলে মনে হয় কোন হিংস্র জন্তু তীক্ষ্ণ নখ ও ধারালো দাঁতের সাহায্যে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বড়লাট উইলিন্ডন সাহেব নিজে এসেছিলেন ব্রজমোহনের মৃতদেহ দেখতে। এরপর তার তৎপরতায় সাহেবের দল অস্বাভাবিক মৃত্যুর কারণ খোঁজার হাজারো চেষ্টা করেন, কিন্তু লাভ কিছু হয় না। কেবলমাত্র ব্রজমোহন ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা পশু পাখির উপস্থিতির চিহ্ন সে ঘরে ছিল না। সর্বোপরি হিংস্র জন্তু জানোয়ারের বিষয়টা সন্দেহের মধ্যে থাকলেও তার কোনো বাস্তব ভিত্তি ছিল না, কারণ ব্রজমোহনের সংগ্রহের জানোয়ারগুলো প্রত্যেকেই ছিল খাঁচা বন্দি। তাদের পক্ষে মাটির তলার গুপ্ত কক্ষ থেকে উঠে আসা সম্ভব নয়, তার কাছে বন জঙ্গলও নেই। সুতরাং বৃহৎ নখ দাঁতযুক্ত জন্তুর অবস্থান আশেপাশে কোথাও নেই। আর অন্যদিকে মানুষের পক্ষে ব্রজমোহনের শরীরের ওই অবস্থা করাও অসম্ভব, বিশেষ করে দুজন দ্বাররক্ষী যখন সর্বদা দরজার বাইরে দণ্ডায়মান। তাই সব মিলিয়ে ব্রজমোহনের মৃত্যু রহস্য একটা অলৌকিক ঘটনা ছাড়া কিছুই নয়। তবে প্রজারা ভীষণ খুশি হয়েছিল পাপী ব্রজমোহনের মৃত্যুতে। তাদের কথায় ব্রজমোহন তার কর্মফল পেয়েছে। মৃত্যুকালে ব্রজমোহনের কাছের কেউ জীবিত ছিল না, এর ফলে বড়লাট উইলিন্ডন সাহেব ব্রজমোহনের জমিদারি নিলামে তুলে দেন। হরিদয়পুরের নলিনীকান্ত চৌধুরী সেই জমিদারি কিনে নেন। এরপর নলিনীকান্ত চৌধুরী ব্রজমোহনের সংগ্রহের বিশেষ কিছু মূল্যবান বস্তু আলাদাভাবে নিলামে তোলেন, যার মধ্যে ছিল এই ঘড়িটা। এটা নাকি উইলিংটন সাহেব নিজে ব্রজমোহনকে উপঢৌকন হিসেবে দিয়েছিলেন কোনো এক সময়। ব্রজমোহন এই ঘড়ি ছুঁয়েও দেখেনি কোনোদিন। উইলিংটন সাহেবের সঙ্গে কোনো অজানা কারণেই দুরাচারী ব্রজমোহনের সুসম্পর্ক ছিল, সে কথা সকলে ভাবতে পারো।
আপনি এ বস্তু ক্রয় করে ভালো করেননি কর্তা, হাজার হোক অমন পিসাজের ঘরের জিনিস যখন।
পর মুহূর্তেই ঘর শুদ্ধ মানুষ রেড়ে করে উঠল। মাধব ঘোষ বলল,
একটু সমজে চল যতীন, কর্তার বৈঠকখানায় বসে তুই কর্তার উপরে কথা বলিস, এত সাহস বেড়েছে তোর।
বলি কর্তা, শয়তানের বস্তু ঘরে এনেছে বলে কি দোষটা কি হয়েছে? শাস্ত্রে শোধন নামে তো একটা ক্রিয়াকর্ম আছে নাকি? কর্তা আপনি কিছু ভাবেন না, আমি কালই ওই বস্তু রাধা মাধবের পায়ের স্পর্শ করে শোধন করে দেব। খন
উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, ঠিক সেই সময় জমিদার শশী মুখুজ্জে পালঙ্ক থেকে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন,
প্রত্যেকে শান্ত হওয়া দেখি বাবু, এমন অসহিষ্ণু হয়ে উঠো না। উচ্চস্বরে কথাবার্তা বললে তোমাদের গিন্নিমা একক্ষণে অন্দরমহল থেকে ছুটে আসবেন, তখন আর আমার কোনো কথা চলবে না, বৈঠকখানা চিরকালের মতো বিলুপ্ত হয়ে যাবে।
বৈঠকখানা শান্ত হল। যতীনের মুখ এবার দেখবার মতো, সে ভিজে কাপড়ের মতো নেতিয়ে পড়ে বলে উঠল,
মার্জনা করে দেন কর্তা মার্জনা, এমন ভুল আর কখনো হবে না।
ঠিক তখনই চাকর রামনিধি হাত জোড় করে বৈঠকখানায় প্রবেশ করল, তারপর প্রণাম করে বলল,
প্রণাম কর্তা, হৈদ্যপুরের জমিদার বাবু আপনার কাছে একজনকে পাইতেছেন, ভদ্রলোকের নাম রাধারমন চৌধুরী, বললেন আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন, তা আপনার সাক্ষাৎ প্রার্থী।
হরিদেবপুর, সকলের সামনে এক্ষুনি তো হরিদেবপুরের কথাই বলছিলাম, তা হঠাৎ আমার এখানে কি ব্যাপার বলো তো ক্ষীরজ?
দেখুন, হয়তো এই ঘড়ির জন্য আরো বেশি অর্থ চাইতে এসেছেন।
কিন্তু সে তো হয় না, দশজনের সামনে আইনি পথে আমি এই ঘড়ি কিনেছি, স্বয়ং উইলিংটন সাহেবের নির্দেশে নিলাম হয়েছে, সরকারি কাগজও রয়েছে আমার কাছে, এর জন্য পুনরায় বাড়তি অর্থ দেওয়া তো ন্যায়সঙ্গত নয়। নিধিরাম, ওকে বৈঠকখানায় নিয়ে এসো।
নিধিরাম চলে গেল। খানিক বাদেই একজন বছর পঁচিশের সুদর্শন পুরুষ এসে দাঁড়ালো বৈঠকখানার প্রবেশদ্বারের সামনে। লোকটার পরনের পোশাক আশাকে আভিজাত্য ফুটে উঠেছে, কিন্তু সুশ্রী মুখমণ্ডলে কেমন যেন একটা মলিন ভাব ছেয়ে আছে। শশী মুখুজ্জে ওর দিকে তাকিয়ে বললেন,
ভেতরে আসুন।
লোকটা দরজার সামনে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ালেন, তারপর বললেন, আগে আমি জমিদার নলিনীকান্ত চৌধুরীর একমাত্র পুত্র, আমার নাম রাধামোহন চৌধুরী। এরপর বৈঠকখানায় প্রবেশ করে উপস্থিত মানুষগুলোর দিকে তাকিয়ে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন রাধারমণ। শশী মুখুজ্জে ওর অস্থির চোখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে বললেন,
বসুন।
রাধারমণ পালঙ্কের একপাশে বসলেন।
কি ব্যাপার বলুন তো, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে।
আপনার সঙ্গে একান্তে কিছু কথা ছিল জমিদার মশাই।
একান্তে? কেন?
আগে বাবা সেই আদেশই দিয়েছিলেন।
খুব গোপনীয় কিছু বলবার আছে কি?
সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন।
তাহলে আজ আমরা উঠি কর্তা।
এই চলো এ ক্ষীরোদ, আজ ওটা যাক, কর্তা জরুরি কাজ রয়েছে।
হ্যাঁ সেই ভালো, আসর হবে না যখন তখন শুধু শুধু। ওঠো যতীন।
এই দাঁড়াও সকলে, আমি কি তোমাদের চলে যেতে বলেছি? যেভাবে বসেছিলে সকলে বসো। তেমন বুঝলে তো আমি অন্য ঘরে গিয়ে কথাবার্তার গোপনীয়তা বজায় রাখতে পারি, এর জন্য তোমাদের বৈঠকখানা ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুনুন, এখানে যাদের দেখছেন এরা প্রত্যেকেই আমার খুব কাছের মানুষ, আমার আনন্দ উৎসব বিপদ সর্বস্থানেই এদের আমি পেয়েছি। এখন আপনি যা আমাকে বলবেন পরবর্তীতে আমি এদের কাছে কিছুই গোপন রাখব না, আমার আর সাধারণ প্রজার মাঝে কোনো আড়াল নেই। আর এই কারণেই আমার জমিদারিতে এই বৈঠকখানার উৎপত্তি। এখানে সর্বস্তরের মানুষ তার গোপন থেকে অতি গোপন কথা সকলকে শোনাতে পারে, তাই নিঃসংকোচে আপনি কথা বলতে পারেন।
শশী মুখুজ্জের কথা শেষ হলে রাধারমণ চুপ করে মাথা নামিয়ে বসে রইলেন। ওকে ওভাবে বসে থাকতে দেখে শশী মুখুজ্জে ফের বললেন,
দেখুন, আপনার বলবার কিছু থাকলে এদের সামনেই আপনাকে বলতে হবে, না হলে আপনি ফিরে যেতে পারেন। এ সময়টা আমি বৈঠকখানা ছেড়ে উঠব না, সে যত বড়ই ক্ষতির সম্মুখীন আমাকে হতে হয় না কেন।
জমিদার শশী মুখুজ্জের কথাটা বৈঠকখানায় উপস্থিত সকলকেই মুগ্ধ করে ফেলল। বেশ, আপনি যখন চাইছেন তখন সবার সামনেই কথাটা বলছি। ট্যাঙ্ক থেকে একটা খয়েরি রঙের টাকার পুটলি বার করে শশী মুখুজ্জের সামনে রেখে রাধারমণ বললেন, বাবা এটা আপনার কাছে পাঠিয়েছেন। শশী মুখুজ্জে কাপড়ের থলের উপর নজর বুলিয়ে বললেন,
অর্থ? কিন্তু কেন?
আপনাকে ঘড়িটা ফেরত দিতে হবে জমিদার মশাই। ঘড়িটার মূল্য বাবদ আপনি যে অর্থ চুকিয়েছিলেন তার সবটাই বাবা ফেরত দিয়েছেন, দরকার পড়লে আরো অর্থ দিতেও বাবা রাজি আছেন, কিন্তু দয়া করে আপনি ঘড়িটা ফেরত দিন, আমি ওটার সঙ্গে করেই নিয়ে যেতে এসেছি। রাধারমণের মুখের কথা ফুরোতেই বৈঠকখানায় ফের হুলুস্থুলু শুরু হল। যার যা মুখে আসল রাধারমণের উদ্দেশ্যে বলে চলল। ক্ষীরোদ ভট্টাচার্য উচ্চ কণ্ঠে বললেন,
অপমান, অপমান, ঘোর অপমান! এই দেবতুল্য কর্তা মশাইকে আপনি অর্থের লোভ দেখাতে চাইছেন? কর্তা, আপনি কিছুতেই ঘড়ি ফেরত দেবেন না, কিছুতেই না।
নিলামে বস্তু ক্রয় করার পর সেটা ফেরত চাইতে আসা তো আইন বিরুদ্ধ। আপনি নলিনীকান্ত চৌধুরীর নামে মোকদ্দমা করুন জমিদার মশাই।
পরিস্থিতি আরো জোরালো হয়ে উঠলে শশী মুখুজ্জে সকলের উদ্দেশ্যে হাত উঁচিয়ে বললেন,
আহ, সকলে শান্ত হও, আজ কথায় কথায় তোমরা বৈঠকখানার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছো দেখছি, আমাকে কথা বলতে দেবে তো নাকি?
এরপর সকলের কণ্ঠস্বর বন্ধ হলে শশী মুখুজ্জে রাধারমণ চৌধুরীর দিকে স্থির দৃষ্টিতে চাইলেন।
ঘড়ি ফেরত দেব মানে একই মগের মুলুক নাকি? যে যা ইচ্ছে তাই করবেন, আমি নিলাম থেকে ন্যায্য মূল্য দিয়ে কিনেছি, পুনরায় এটা ফেরত নিতে আসার অর্থ আইন ভঙ্গ করা, নিলামে উপস্থিত সকলকে অপমানিত করা, একথা উইলিংটন সাহেবের কানে উঠলে ফল কি হতে পারে সেটা ভেবেছেন?
হরিদেবপুরে যা ঘটে চলেছে তার থেকে খারাপ কিছু ঘটবে না সেটা অনুমান করতে পারছি। কথাটা বলবার সময় রাধারমণের মুখভঙ্গিতে তীব্র হতাশা জেগে উঠেছিল, সেটা লক্ষ্য করে শশী মুখুজ্জে বললেন,
কি ঘটে চলেছে হরিদেবপুরে?
আশ্চর্য, অলৌকিক, ভয়ানক, এই সব কিছু বললেও কম বলা হয় জমিদার মশাই। যা ঘটছে তার ব্যাখ্যা কারোর কাছে নেই, বিশেষ করুন আমার এখানে ঘড়ি ফেরত চাইতে আসার মধ্যে কোনো অপমানজনক কিংবা খারাপ অভিসন্ধি নেই। আমি এসেছি আপনার ভালোর জন্য বলে রাধারমণ কপালের ঘাম মুছল। শশী মুখুজ্জে এক মুহূর্তে রাধারমণের অভিব্যক্তির পরিবর্তন আজ করলেন। রাধারমণের সর্বাঙ্গে ঘামের প্রলেপ, হাত পা মৃদু মৃদু কাঁপছে, হতাশা ঢেকে ফেলেছে ওর চোখ দুটো। এরপর শশী মুখুজ্জে অন্দরমহলের দিকে তাকিয়ে বললেন,
ওরে কে আছিস? এই শিগগিরই বকুলতলা কুয়ো থেকে ঠান্ডা জল নিয়ে আয়।
যতীনের দিকে তাকিয়ে বললেন,
যতীন, ওকে পাখা বাতাস করো, রাধারমণ চৌধুরী অসুস্থ বোধ করছেন,
যতীন ঝট করে উঠে দাঁড়িয়ে পড়ল। পালঙ্কের উপরে থাকা তাল পাতার পাখাটা নিয়ে জোরে জোরে বাতাস শুরু করল। বৈঠকখানায় আবার শোরগোল শুরু হল। তবে এবারে সবার মুখে মুখে রাধারমণ চৌধুরীর শারীরিক বিষয় নিয়েই কথা ঘোরাফেরা করল। প্রায় সকলেই চিন্তাগ্রস্ত মুখ নিয়ে উঠে এসে ঘিরে দাঁড়িয়েছে রাধারমণকে। রামনিধি জলের ঘটি নিয়ে এলে রাধারমণ সব জলটা খেলেন। তারপর ধীর গলায় বললেন,
সেই সকালে বেরিয়েছি, শরীরটা হঠাৎ কেমন যেন।
তা তো বটে, শরীর খারাপ হওয়ারই কথা। হরিদেবপুর কি এখানে? আচ্ছা, রোদ গরম পড়েছে। গিরি কবিরাজকে খবর দিই আমি?
না 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 না, তার দরকার নেই, আমি ঠিক আছে।
শুনুন, তেমন অসুস্থ বোধ করলে আপনি পালঙ্কে শুয়ে পড়তে পারেন, কোন অসুবিধা।
আগে না, জলটা খাওয়ার পর শরীরটা সামান্য ভালো ঠেকছে। হ্যাঁ, এখন পাখার বাতাস না হলেও চলবে। আমার একটু শীত শীত করছে।
যতীন, পাখা বাতাস বন্ধ করো।
যতীন বাতাস বন্ধ রেখে নিজের জায়গায় গিয়ে বসল। যথারীতি সকলেই নিজ নিজ আসন গ্রহণ করল। রাধারমণের শরীরটা সামান্য হলেও তরতাজা মনে হল, কিন্তু ওর মুখের উপর থেকে উদ্বিগ্ন ভাবটার বিলুপ্তি ঘটেনি। শশী মুখুজ্জি এবারে পালঙ্কের একপাশে সরে এসে বালিশে হেলান দিয়ে বসলেন। বৈঠকখানায় সকলের চোখে মুখেই একটা কৌতূহলী ভাব। রাত নেমেছে, জানালার পর্দা উড়িয়ে একটা পলকা বাতাস এসে ঢুকল। অল্পক্ষণের জন্য আকাশটা দেখতে পেলেন রাধারমণ। নক্ষত্রপূর্ণ আকাশ থেকে ছিটকে আসছে আভা। দৃষ্টি সেদিকে রেখে রাধারমণ বললেন, সেদিনও এমনভাবে তারায় তারায় আকাশ সেজেছিল। যেদিন আমি আর বাবা প্রথম ব্রজমোহনের কোঠা বাড়িতে পা রেখেছিলাম, সঙ্গে ছিল লেঠেল বলরাম আর নায়েব মশাই। উইলিন্ডন সাহেবের সহায়তায় ব্রজমোহনের জমিদারি কিনে ফেলবার পর হরিদেবপুরের কলেবর বৃদ্ধি পেয়েছিল। ব্রজমোহনের জমিদারির অংশটা ছিল একটা বিশেষ গুণসম্পন্ন। ওরকম উঁচু ভূমি সচরাচর দেখা যায় না, আমাদের অঞ্চলে তো নয়। আর এই কারণেই বাবা জমিদারিটা হাতে পাওয়ার আগ্রহ দেখিয়েছিল। বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে ব্রজমোহনের উঁচু ভূভাগ ডুবে যাওয়ার কোনরূপ সম্ভাবনাই ছিল না। তবে বেশ কিছু বিষয়ে সংশোধনের দরকার হয়ে পড়েছিল, কারণ ব্রজমোহন মানুষটা সুবিধার ছিল না, এ কথা সকলেই শুনে থাকবে। ইতিপূর্বে নায়েব মশাই ব্রজমোহনের কয়েদ করে রাখা জন্তু জানোয়ারগুলোকে মুক্তি প্রদান করেছিল। আমি আর বাবা গিয়েছিলাম একটা সৎ উদ্দেশ্য নিয়ে। ব্রজমোহন সারাটা জীবন তার কোঠাবাড়ির অন্দরমহলে কেবল পাপ কার্য করে এসেছে, তাই কোঠাবাড়ির বাতাসে কান্না হাহাকার ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। বাবা উপলব্ধি করেছিলেন, কোঠাবাড়ি থেকে পাপের চিহ্ন মুছে ফেলার একমাত্র উপায় ওই জায়গাটাকে মানুষের কল্যাণকর কাজে ব্যবহার করা। তাই বাবা ওই কোঠাবাড়িতে একটা বিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন।
বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব।
কিন্তু সেসব আর বাস্তবায়িত হল কই?
কেন, এমন জনকল্যাণমূলক কাজে বাধাটা কোথায়? আপনার সম্মতি পেলে এমন কাজে আমিও সহযোগিতা করতে পারি।
সহযোগিতার কথা নয় জমিদার মশাই, উইলিন্ডন সাহেব নিজে সহযোগিতা করবেন বলেছেন।
তো বেশ তো, জনসেবায় সাহেবরা এগিয়ে আসলে মাটিতে সোনার ফসল ভুলবে, তাহলে তার কোনো অসুবিধাই রইল না।
আসলে অসুবিধাটা যেখানে সেখানে সাহেবেরও কিছু করার নেই, কারণ উনি বিষয়টাকে মূর্খ দেশবাসীর অন্ধ কুসংস্কার ভেবে তুচ্ছতা ছিল করবেন।
আপনার কথার এক বর্ণও আমার মাথায় ঢুকল না চৌধুরী মশাই। আপনি দয়া করে আর হেঁয়ালি রাখবেন না, স্পষ্ট করে বলুন তো, বিদ্যালয় নির্মাণ কার্যে বাধাটা দিচ্ছে কে?
একটা গাছ।
গাছ
বলে বিস্ময় প্রকাশ করলেন শশী মুখুজ্জে। সেই সঙ্গে জমিদার মশাইয়ের বিস্ময় ভাবটা যেন সংক্রমণের মতো সমস্ত বৈঠকখানায় ছড়িয়ে পড়ল। প্রায় প্রত্যেকেই অবাক হয়ে গাছ শব্দটা একবার করে উচ্চারণ করল। রাধারমণ চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
হ্যাঁ, আপনারা সকলে ঠিকই শুনেছেন, বিদ্যালয় নির্মাণ কার্যে বাধা হয়ে দাঁড়িয়েছে একটা আশ্চর্য গাছ। অবশ্য সেটাকে আশ্চর্য গাছ না বলে অলৌকিক অপার্থিব গাছও বলা চলে। তবে এভাবে বললে আপনাদের বোঝার ভুল হতে পারে যে মানুষের কল্যাণে একটি গাছ কিভাবে বিরূপ আচরণ করতে পারে। তাই ঘটনাটা গোড়া থেকেই বলা প্রয়োজন। বাবার একান্ত ইচ্ছা ব্রজমোহনের অভিশপ্ত কোঠাবাড়িটার একেবারে খোল নলছে বদলে ফেলা। এদিকে আমাদের হরিদেবপুরে জমিদারির সঙ্গে ব্রজমোহনের জমিদারি মিশে একটি বৃহৎ অঞ্চলকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছিল। তাই বাবা ঠিক করলেন ব্রজমোহনের কোঠাবাড়ির একাংশে থাকবে আমাদের নতুন কাছারি, যা দিয়ে নতুন জমিদারির সকল ধরনের কার্য সম্পাদন করা হবে। আর কোঠাবাড়ির অপর অংশে থাকবে ছেলে মেয়েদের জন্য বিদ্যালয়। কোঠাবাড়িকে ঘিরে এই দুই ধরনের পরিকল্পনা থাকার কারণে সম্পূর্ণ বাড়িটিকে কিছু বিশেষ কায়দায় দুই ভাগে বিভক্ত করার দরকার হয়ে পড়েছিল। বেশ কিছু প্রাচীর সরিয়ে ফেলে ঘরদোরের আদল পরিবর্তন করার কাজও চলছিল। কাছারি ও বিদ্যালয়ের প্রবেশদ্বার ভিন্ন ভিন্ন করার জন্য অনিচ্ছা সত্ত্বেও কিছু গাছ কেটে ফেলবার দরকার হয়ে পড়ল। আমরা যেদিন ব্রজমোহনের কোঠাবাড়িতে প্রথম পা রাখলাম সেদিনও গাছ কাটার কাজ চলছিল। বেলা দ্বিপ্রহরের দিকে কাঠুরে শিবদাস কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল,
কর্তা কর্তা, একবার পুকুর পাড়ের দিকে শিগগির চলুন।
আমি যখন শিবদাসের চোখে মুখে বিছিয়ে থাকা ভয় মাপছি, বাবা বললেন,
কি ব্যাপার শিবদাস, তুমি ওরকম কাঁপছো কেন?
শিবদাস এবারে কান্নায় ভেঙে পড়ল, তারপর হাতের কুড়ুলটা আমাদের সামনে তুলে ধরল। আমরা প্রত্যেকেই শিবদাসের কুড়ুলের ফলার দিকে তাকিয়ে দেখলাম সেখানে চাপ চাপ রক্ত লেগে আছে। এরপর আমাদের কিছু বলবার আগেই শিবদাস কান্না জড়ানো কণ্ঠে বলল,
আমাকে বাঁচান হুজুর, আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপি।
কথা বলতে বলতে শিবদাস রক্তমাখা কুড়ুলটা মাটিতে ফেলে দিল, তারপর কোমরের গামছা খুলে চোখের জল ও কপালের ঘাম মুছল, মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। আমি ওর কাঁধ ধরে ওকে তুলে বললাম, এই কি হয়েছে শিবদাস, তুমি কি কুড়ুলের ঘায়ে কোনো জানোয়ার মেরে ফেলেছ?
আগে না বাবু, আমি যা করেছি তা অন্যায়, মহাপাপ, অপদেবতার পায়ে কোপ বসিয়েছি কর্তা, আমাকে বাঁচান।
নায়েব মশাই শিবদাসের হাবভাব আঁচ করতে না পেরে এগিয়ে এসে বললেন,
আমরা তোমার কথা কিছুই বুঝতে পাচ্ছি না শিবদাস, কি হয়েছে পরিষ্কার করে বলো তো।
আসেন বাবুরা, আমার সঙ্গে আসেন
বলে আমাদেরকে টেনে নিয়ে শিবদাস চলল কোঠাবাড়ির পশ্চিম দিকে। কিছুটা শুকনো জমির পর আমরা গিয়ে পৌঁছালাম একটা জলাশয়ের ধারে। এরপর শিবদাস জলাশয়ের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা গাছের দিকে ইশারা করে বলল,
ওই দেখেন কর্তা, কি ভয়ানক কাণ্ড।
শিবদাসের ইশারা মোতাবেক আমরা তাকিয়ে যা দেখলাম তাতে আমাদের মুখের কথা অনেকক্ষণের জন্য ফুরিয়ে গেল। এক পলকে বাবা আর নায়েব মশাইকে কাঠের পুতুল মনে হয়েছিল আমার। আমিও অদ্ভুত দৃশ্যটা সহজভাবে মেনে নিতে পারিনি। দেখলাম বৃহৎ কাণ্ডযুক্ত গাছটার গোড়ার খানিকটা উপর থেকে রক্তের মতো লাল বর্ণের একটি তরলের রেখা নেমে গেছে পুকুরের জলে। রক্তিম তরলটা নেমে আসছে শিবদাস যেখানে কুড়ুলের আঘাতটা করেছিল ঠিক সেইখান থেকে, অর্থাৎ গাছটার ক্ষতস্থান থেকে মানুষ এবং অন্যান্য প্রাণীর মতো রক্ত গড়িয়ে পড়ছে। শুধু তাই নয়,
ক্ষতস্থানের উপরে ভিন ভিন করছে কয়েক গুটি মাছি। এক নজর দেখলে ক্ষতস্থানটা দেখতে অনেকটা প্রাণীর শরীরের মতো। শিবদাস তখনও পাপ ও অপরাধ বোধে ভুগছে। আমি গাছটার গোড়া থেকে দৃষ্টিটা উপর দিকে তুললাম। শাখা প্রশাখা বিস্তার করে গাছটা অনেক দূর পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। পাতাগুলো অচেনা ঠেকলেও তাতে বিশেষ কোনো লক্ষণ নেই, আর পাঁচটা গাছের মতোই স্বাভাবিক। মাটি থেকে হাত পাঁচেক ওপরে একটা গর্ত রয়েছে গাছের গায়ে। আমি সেই গর্তের দিকে চোখ রাখবো বলে এগিয়ে যেতেই বাবা হাত টেনে ধরে বললেন,
যেও না রাধারমন, এ গাছ কোনো সাধারণ গাছ নয়।
আপনি ঠিক বলেছেন কর্তা,
নইলে ওসব গাছের গোড়ায় পোতা থাকবে কেন?
কি পোতা আছে গাছের গোড়ায়? এরপর গাছের গোড়ার কাছে আলগা হয়ে থাকা মাটি সরিয়ে শিবদাস বলল,
এই দেখেন কর্তা।
আমি তাকিয়ে দেখলাম শাখা পলা থেকে শুরু করে লাল কাপড়, সিঁদুরের কৌটো, পড়ি, কালো কালো কিছু পোড়া মাটির তৈরি ছোট পুতুল পড়ে আছে গাছ তলায়। নায়েব মশাই সবটা দেখে বললেন,
এখানে কি পুজো টুজো হতো নাকি?
কি পুজো, মাসষ্ঠীর পুজোতে তো এসব উপকরণ লাগে না। তাছাড়া ব্রজমোহনের মতন একজন পাপাত্মার গৃহে পূজার্চনার কথা ভাবাটাই তো বৃথা। আমার তো মনে হচ্ছে কোনরূপ তুকতাক কিংবা তন্ত্রমন্ত্রের ক্রিয়া করবার জন্যই ব্রজমোহন এই অভিশাপের মতন গাছটা এখানে এনে পুঁতেছিল।
আপনি ঠিকই ধরেছেন কর্তা, এটা কোনো ষষ্ঠী পূজার গাছ নয়, এ খুব খারাপ জিনিস, অপদেবতা।
অপদেবতা?
কোন অপদেবতা?
সে নাম মুখে আনাও ভয়ের ছোট কর্তা, তবে আমি অনেকটা আন্দাজ করতে পারছি। বছর দুই তিনেক কি তারও আগের কথা, কোঠাবাড়ির মা ঠাকুরন আমার কাছে একবার একটি কাঁটা গাছ চেয়েছিলেন।
কে? ব্রজমোহনের স্ত্রী সৌদামিনী দেবী?
আজ্ঞে হ্যাঁ। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন কোন অপদেবতার পূজাতে নাকি কাঁটা গাছের প্রয়োজন হয়। গাছ পুঁতে পূজা সম্পূর্ণ করলে সেই অপদেবতা গাছে এসে আশ্রয় নেয়। এ বাড়ির মা ঠাকুরন তুকতাক মন্ত্রতন্ত্র জানতেন কর্তা। আপনারা এ বাড়ির দখল নিয়ে ভালো করেননি, ছেড়ে দেন, আর আমাকে ছেড়ে দেন, আমি আর কাজ করতে পারব না, আমি বাড়ি যাব।
কিন্তু এটা তো কাঁটা গাছ নয় শিবদাস।
সে আমি জানি না, তবে আমার মন বলছে এই হচ্ছে সেই অপদেবতার গাছ, নইলে রক্ত ঝরবে কেন কর্তা?
এরপর আর শিবদাস আমাদের অনুমতি নেওয়ার জন্য দাঁড়িয়ে রইল না, প্রায় ছুটেই সেই জায়গা ত্যাগ করল। ব্রজমোহনের বাড়িতে অর্জিত প্রথম দিনের অভিজ্ঞতা আমাদের সমস্ত পরিকল্পনাকে সমূলে উৎপাটিত করে ফেলল। বাবা অনেকটাই হতাশ হলেন। অপদেবতার কথাটা আমার মাথা থেকে কিছুতেই বার করতে পারলাম না। এরপর বাবা আর ব্রজমোহনের কোঠা বাড়ির কথা মুখেও আনলেন না। দিন সাতেক পর আমি একদিন একাই ব্রজমোহনের কোঠা বাড়িতে গেলাম। উদ্দেশ্য ছিল গাছটাকে নিরীক্ষণ করা। গাছের সামনে পৌঁছে আরো একবার আশ্চর্য হতে হলো আমাকে। দেখলাম সেদিনের গাছের গায়ে ক্ষতস্থানটা শুকিয়ে গেছে, ঠিক যেমনটা মানুষের ক্ষতস্থান শুকোয় তেমনি। অর্থাৎ ক্ষতস্থানটা জুড়ে একটা কালো শুকনো চামড়ার আস্তরণ পড়েছে। নির্জন জায়গায় ওরকম একটা গাছের সামনে দাঁড়িয়ে থাকতে ভয় করছিল আমার, কিন্তু তবু সাহস সঞ্চয় করে গাছের একেবারে কাছে গিয়ে দাঁড়ালাম। এরপর কাণ্ডে হাত রেখে বুকটা ধড়াস করে উঠল, সঙ্গে সঙ্গে কয়েক পা পিছিয়ে এলাম। গাছে হাত রেখে আমার একবারের জন্য মনে হয়নি আমি কোনো শক্ত কাঠের উপরে হাত রেখেছি। আমার কেবলই মনে হচ্ছিল দেখতে গাছের কাণ্ডের মতো হলেও ওটা কোনো প্রাণীর চামড়া, আর চামড়ার নিচে পাতলা মেদ এবং রক্ত প্রবাহ আছে। কারণ ওই আশ্চর্য গাছের দেহ স্পর্শ করে একটা উষ্ণ ভাব আমি উপলব্ধি করেছিলাম। এই অবধি বলে রাধারমণ দম নেবার জন্য থামলে কিরোদ ভট্টাচার্য বললেন,
এসব কি বলছেন কি আপনি? অর্থাৎ ওটা কোনো গাছ নয়। হ্যাঁ, গাছের শরীরে একটা প্রাণী দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, আমার ইন্দ্রিয় তো সে কথাই বলছে। ওই গাছের সমস্ত বৈশিষ্ট্য প্রাণীর মতো। প্রচণ্ড স্নায়বিক উত্তেজনা আর আতঙ্ক নিয়ে সেদিন আমি ব্রজমোহনের কোঠাবাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। বাবাকে এসব কথা জানাই, কারণ আমার একা সেখানে যাওয়াতে বাবা প্রচণ্ড অসন্তুষ্ট হতেন। এরপর ওই কোঠাবাড়ি এক প্রকার পরিত্যক্তই থেকে গেল। আমিও মাথা থেকে ওসব ঝেড়ে ফেলবার চেষ্টা করলাম। মাসখানেক সব কিছু ভালোই চলছিল। একবার আমাকে বকেয়া খাজনা আদায়ের ব্যাপারে বিনপুর যেতে হয়েছিল। সমস্ত দিনের কাজ মিটিয়ে ফিরতে ফিরতে বিকেল ফুরিয়ে এলো। সূর্য ডুবেছে অনেকক্ষণ। বারটা ছিল মঙ্গলবার। পালকি করে ফিরছি, সঙ্গে লোক বলতে দুইজন পালকিবাহক আর লেঠেল বলরাম। বল্লভপুরের কাছে পালকি থামিয়ে কাহারেরা একটু জিরিয়ে নেবে বলল। আমি রাজি হলাম। বলরাম বলল,
কর্তা, রাত নেমেছে, এদিকের পথ খুব একটা ভালো না, বুঝলেন, মশাল জেলেনি।
খানিক বাদে আমার সম্মতি নিয়ে আবার চলা শুরু হল। বলরাম আমার সঙ্গে সঙ্গেই জ্বলন্ত মশাল হাতে হেঁটে চলেছে। জোড়া দিঘির ধার ধরে আমরা হাঁটছি। পথ শুনশান, চাঁদ উঠেছে, ঝাঁকে ঝাঁকে নক্ষত্রের আলোর নিচে দূরে কালো পাহাড়ের মতো উঁচু জমির উপর জেগে আছে ব্রজমোহনের কোঠাবাড়ি। জীবন্ত মানুষ হিসেবে যেন আমরাই বর্তমান আছি। দূর থেকে শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে, আকাশে বাদুড়েরা ডানা মেলেছে। আলো আধারির ভেতর হঠাৎ আমার চোখ গেল জলাধারের কাছে একটা মোটা পাকুড় গাছের তলায়। মশালের কাঁপা আলোয়ে সেখানে স্পষ্ট দেখলাম কেউ একজন বসে রয়েছে। আমি পালকি থামাতে বললাম,
এই দাঁড়াও, তোমরা পালকি নিচে নামাও।
কাহারেরা দাঁড়িয়ে পড়ল। বলরাম পালকির ভেতর থেকে তাকিয়ে বলল,
কি হলো কর্তা, দাঁড়ালেন যে?
আমি পালকির ভেতর থেকে বেরিয়ে বললাম,
গাছতলায় কাকে যেন বসে থাকতে দেখলাম বলরাম।
বলরাম অন্ধকারে চোখ বুলিয়ে বলল,
কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি নামবেন না কর্তা, সঙ্গে টাকা কড়ি আছে, এলাকা ভালো না, এটা কালু ডাকাতের এলাকা, পথিক ভিকেরি চাষি এসব সেজে কালু ফাঁদে ফেলে লুটপাট চালায়, আপনি পালকিতে উঠে বসুন।
না না, সেরকম কিছু নয়, গাছের গোড়ায় কাকে যেন বসে থাকতে দেখলাম। অসুস্থ কেউ হলে আমাদের যাওয়া উচিত, নইলে লোকটা প্রাণে মারা পড়বে।
আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি,
বলে বলরাম মশাল হাতে গাছের গোড়ার দিকে এগিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। গাছের গোড়ার কাছে পৌঁছে বলরাম ডাক দিল,
কর্তা, একবার আসুন এদিকে।
গোড়ার কাছে পৌঁছে দেখলাম একটা বৃদ্ধ হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে রয়েছে। তার সামনে কলা পাতায় রাখা রয়েছে অনেকখানি ঠান্ডা ভাত আর একটি শোল মাছ পোড়া। অন্ধকারে বসে সে গোগ্রাসে খাচ্ছে। পরিবেশের সঙ্গে দৃশ্যটা বেমানান দেখে আমি জিজ্ঞেস করলাম,
এই যে তুমি কে, অন্ধকারে এখানে বসে ভাত খাচ্ছ কেন?
বৃদ্ধর কথা আমার কানে পৌঁছালো না। সে নিজের খেয়ালে এক থাবাপূর্ণ ভাত মুখের মধ্যে চালান করে চলেছে। বলরাম ভীত কণ্ঠে ফিসফিস করে বলল,
কর্তা, এখান থেকে চলুন, আমার কিন্তু ভালো লাগছে না, এ লোকটা মানুষ না, হতেই পারে না, নইলে বনে বাতারে আধারে বসে কেউ পোড়া শোল মাছ দিয়ে পান্তা ভাত খায়। চলুন কর্তা, চলুন চলুন চলুন।
বলরামের ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ অদ্ভুত দৃশ্যটার সঙ্গে বুড়ো চেহারাটাও আমাকে তখন ভাবাতে শুরু করেছে। ওর বয়স আন্দাজ করাও শক্ত, শুকনো কাঠের মতো শুকিয়ে যাওয়া শীর্ণ হাত পা লোকটার, বট গাছে ঝুড়ির মতো মাথা থেকে জট নেমে গেছে, গায়ে পোশাক চড়ানো নাকি গাছের ছাল সেটা বোঝার উপায় নেই, মুখটা নিচে নামিয়ে রাখার কারণে চোখ নাক মুখ কিছুই নজরে পড়ছে না। আমি আবার জিজ্ঞেস করলাম, আরে অন্ধকারে জঙ্গলে বসে খাচ্ছ কেন, তোমার অসুবিধা হচ্ছে না? লোকটা তবুও জবাব না দিলে বলরাম বলল,
কর্তা এখানকার জমিদার বাবুর ছেলে, যা জানতে চাইছো জবাব দাও।
লোকটা এবারে খাওয়া থামাল, তারপর মাথা নিচু অবস্থাতেই বলল,
জমিদার জমিদার।
তারপর ধীরে ধীরে মুখটা উপরে তুলে ধরল। আমি আর বলরাম ওর মুখটা দেখবার জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, ঠিক তখনই দপ করে মশালটা নিভে গেল, সঙ্গে সঙ্গে অন্ধকারের বন্যা ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। কিছু দেখতে পেলাম না, কেবল শুনতে পেলাম বলরাম চিৎকার করে বলছে,
কর্তা পালান, শিগগির পালান, কর্তা ও মানুষ না।
বলরামের কথা কানের কাছ থেকে দূরে সরে যেতে থাকলে বুঝলাম বলরাম ছুটে পালিয়ে গেছে। ওর শেষ যে কথাগুলো কানে এলো তা হলো,
চোখ দুটো জ্বলছে, কর্তা ও মানুষ নয়, পিশাচ, পালান কর্তা পালান।
বলরামের কথার অর্থ বোঝবার জন্য আমি অন্ধকারে ঢাকা গাছের গোড়ার দিকে তাকালাম, দেখলাম মিশকালো অন্ধকারের ভেতর দুটো উজ্জ্বল সাদা পাথর সমান্তরাল ভাবে ভেসে রয়েছে। সেদিকে নজর পড়তেই আমার পা জোড়া আপনা থেকেই পিছু হটতে শুরু করেছে, সাদা আলোর স্ফটিক জোড়া এবারে খানিকটা উপরে উঠল, অর্থাৎ বৃদ্ধ উঠে দাঁড়াল। আমি কম্পমান শরীর নিয়ে পিছতে পিছতে ছুটে পালাবার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় অন্ধকার থেকে বিকট হাসির শব্দ কানে এসে আমার শরীর শক্তি শূন্য করে ফেলল। আমি আছড়ে পড়লাম মাটিতে, নরক থেকে উঠে আসা হাসির শব্দ আমার কানে আসছে, তারপর আকাশের সমস্ত তারা একসঙ্গে যেন নিভে গেল আমার চোখের সামনে। অচৈতন্য হওয়ার আগে কেবল শুনতে পেলাম শয়তানটা বলছে,
অবশিষ্ট থাকবে না।
হয়তো পিশাচটা অন্ধকার থেকে আরো কিছু সাপ সাপান্ত করেছিল, কিন্তু আমি আমি শোনার অবস্থায় ছিলাম না জমিদার মশাই। ঘটনার প্রতিঘাতে যতীন উত্তেজিত হয়ে পড়ল, সে নিজেকে সামলে রাখতে না পেরে রাধারমণের কথার মাঝখানে বলে উঠল,
সর্বনাশ, এ তো সাংঘাতিক কাণ্ড মশাই, শুনেই কেমন বুকটা ধরফর করছে, এই দেখুন না আমার গায়ের লোম কেমন দাঁড়িয়ে পড়েছে দেখুন।
কথা শেষ করে যতীন হাতটা রাধারমণের দিকে বাড়িয়ে দিল। রাধারমণ কোনো জবাব না দিলে শশী মুখুজ্জে বলে উঠলেন,
আহ যতীন, তোমাকে অনেকবার বলেছি কথার মাঝখানে এভাবে অযৌক্তিক প্রসঙ্গ টেনে আনবে না, এতে বক্তার বর্ণনার মধ্যে অসঙ্গতি এসে পড়ে, কথা বলবার ইচ্ছে কমে যায়, অন্যদিকে শ্রোতারাও অধৈর্য হয়ে ওঠে। সেই থেকে সকলে তোমাকে এই কথাই বোঝাবার চেষ্টা করছিল, আর তুমি ভস্ম হয়ে গিয়ে উদরস্ত করলে।
এ ভুল আর হবে না কর্তা, এই কর্ণমর্দন করলুম।
তুমি বরং কানে হাত দিয়েই বসো, তোমার এরকম ভুল তো আর নতুন নয়, দেখছো চৌধুরী মশাইয়ের কথা একটা চরম গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছে, আর অমনি তুমি দিলে কথার তালটা কেটে, এইরকম চললে উনি কথা বলবার আগ্রহ হারিয়ে ফেলবেন।
এরপর বৈঠকখানার অনেকেই যতীনকে ইশারা করে চুপ থাকার নির্দেশ দিল। পরিস্থিতি খানিক শান্ত হলে শশী মুখুজ্জে রাধারমণকে বললেন,
নিন আপনি কথা বলা শুরু করুন, আপনার চেতনা হারিয়ে যাওয়ার পর কি হয়েছিল?
জ্ঞান ফিরলে আমি দেখি নিজের ঘরের পালঙ্কে শুয়ে আছি, শিশির কবিরাজ আমার চিকিৎসা করছেন।
বাবা মা পাশে চিন্তাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে। বাইরে নায়েব মশাই লেঠেল বলরামের সঙ্গে কথা বলছেন। আমার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিল, কথা বলতে ইচ্ছে করছিল না। সে রাত্রিটা আমি ঘুমিয়েই কাটাই। পরদিন বেলার দিকে আমার চোখ খুললে আমি বিছানায় উঠে বসি। বাবা খবর পেয়ে ঘরে আসেন, তারপর আমার কিছু বলবার আগেই তিনি বলে ওঠেন,
থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা বলরামের কাছে সবটা শুনেছি। দিন সাতেক তুমি ঘরেই থাকবে, বিশ্রাম নেবে, কাছারি যাবার দরকার নেই। আমি শিশির কবিরাজকে দুই বেলা তোমাকে দেখে যেতে বলেছি। আর হ্যাঁ, সন্ধেবেলায় একজন আসবে, ওর কথা অমান্য করো না, সে যা করবে তোমার ভালোর জন্যই।
কে কে সে?
আমি শঙ্কর গুণিনকে খবর দিয়েছি। দিনকাল ভালো নয়, মনটা কেবল কু ডাকছে, তাই আগে ভাগেই সাবধানতা অবলম্বন করা উচিত।
এসবের কি প্রয়োজন আছে বাবা?
আছে, আমি মাসখানেকের জন্য থাকব না, কাশী যাচ্ছি, তোমার মাও সঙ্গে যাবে, এদিকে একাই তোমাকে সবটা সামলাতে হবে, সে কারণে আমি চাই না কোনো বাড়তি বিপদে তোমাকে পড়তে হয়।
ব্রজমোহনের জমিদারিটা ক্রয় করা আমাদের আমাদের উচিত হয়নি বাবা।
তা বটে, তবে সেসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি ফিরে এসে যা করার করব। একটা মাস সাবধানে থাকো, এই মুহূর্তে ব্রজমোহনের বিষয় আশয় হস্তগত করার আফসোস আমারও কম হচ্ছে না, গায়ের লোকেরা এ নিয়ে নানান কথাও বলছে।
কি বলছে সকলে?
সকলেরই ওই এক কথা, ব্রজমোহনের কোঠাবাড়ি থেকে শুরু করে সমস্ত জমিদারি অভিশপ্ত, এমনকি লোকে এও বলছে যে পাপী ব্রজমোহন মোরে পিশাচ হয়েছে, তার অতৃপ্ত আত্মা আমাদের প্রতি অসন্তুষ্ট, তাই সে আমাদের পিছু নিয়েছে, ক্ষতি করতে চায় আমাদের। তুমি অন্ধকারে যাকে গাছতলায় ভাত খেতে দেখেছ, সে ব্রজমোহনের প্রেত ছাড়া কেউ নয়, পাপাত্মা মৃত্যুর পরও তার কামনা বাসনা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বেরোতে পারে না, যে কোনো মূল্যে সে সমস্ত কিছু ফেরত পেতে চায়। তাছাড়া ব্রজমোহনের মৃত্যুটাও তো রহস্যজনক, আমি ওর জমিদারি বিষয়ে ভাবনা চিন্তা করছি, দেখি কি করা যায়।
কথা শেষ করে বাবা চলে গেলেন। বাবার মুখের উপর ছেয়ে থাকা দুশ্চিন্তার চিহ্নটা আমার নজর এড়াল না। সন্ধ্যেবেলায় গুণিন এল, ঝাড়ফুঁক চলল, নানান রকম নিয়মের কথা শঙ্কর গুণিন বলে গেল, যার সামান্য পরিমাণ স্মরণে রাখা কি মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। দিন পনেরো তেমন কিছু ঘটল না, বাবা মা কাশি চলে গেলেন, সমস্ত কাছারির দায়িত্ব আমার ঘাড়ে পড়ল, দুটো জমিদারির অংশ সামলাতে আমি হিমশিম খাচ্ছি। এরই মধ্যে ভয়ানক একটা কাণ্ড ঘটল। সবে দুপুর গড়িয়েছে, সূর্য পশ্চিমে হেলে পড়েছে অনেকটা, এমন সময় দামোদর ময়রা কাঁদতে কাঁদতে কাছাড়িতে প্রবেশ করল, সঙ্গে আরো দু একজন ছিল। শোরগোল শুনে আমি বাইরে বেরিয়ে এলে দামোদর ময়রা আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল,
স্বপ্নে শুয়ে গেল,
কথা শেষ করে সে বুকে পিঠে চাপড় মেরে কাঁদতে থাকল। দামোদরের অবস্থা কথা বলবার মতো নয়। কাছারির গোমস্তারা দামোদরকে সামলাবার চেষ্টা করল। আমি দামোদরের সঙ্গে আসা লোকজনকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ওর কান্নার কারণ জিজ্ঞেস করলাম। তাতে একজন বলল,
খুব খারাপ খবর কর্তা, ব্রজমোহনের বাড়িতে দামোদর ময়রার ছেলেটা মরে পড়ে আছে।
কি বলছো? কি
ঠিকই বলছি, সেই দুপুর থেকে ছেলেটার খোঁজ চলছে, দামোদরের বউ নাকি ছেলেটাকে শেষ দেখেছিল বুড়ো বটগাছ তলায়, ওখানেই ছেলেটা খেলছিল, তারপর হঠাৎ করেই কোথায় উধাও হয়ে যায়, শেষমেশ খোঁজ পাওয়া গেল কিন্তু ধরে প্রাণ নাই।
ও যে কোঠাবাড়িতে মরে পড়ে আছে সেটা বলল কে?
আগে দামোদর যখন পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, তখন একটা বৃদ্ধ লোক ওকে খবরটা দিয়েছিল।
বৃদ্ধ লোক? সে কি এগাইরি?
আগে সে আমি বলতে পারবো না, আপনি দামোদরকে জিজ্ঞেস করুন,
এরপর দামোদর সামান্য শান্ত হলে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দামোদর, যে বৃদ্ধটা তোমার ছেলের খোঁজ দিয়েছিল তাকে তুমি চিনতে?
আগে না কর্তা, আগে কখনো এ গায়ে দেখিনি। আমি যখন ছেলেকে পাগলের মতন খুঁজছি, সেই বৃদ্ধ বুড়ো গাছতলায় বসে বাত খাচ্ছিল। আমাকে ছটপট করতে দেখে ডেকে বলল, তুই তাড়াতাড়ি কোটা বাড়ি যা, বেশি দেরি করিস না, এক্ষুনি যা। এরপরে এরপরে আমি ছুটে কোটা বাড়ি গিয়ে দেখি আমার ছেলে মরে পড়ে আছে কর্তা। সব শেষ হয়ে গেল কর্তা, আমি এখন কি দিয়ে আসবো কর্তা, কি দিয়ে আসবো গো।
আমার আর বুঝতে বাকি রইল না, ব্রজমোহনের পিশাচ বৃদ্ধ চেহারা নিয়ে তার কাজে নেমে পড়েছে। সেদিন গাছতলায় দাঁড়িয়ে অভিশাপের মতো আমাকে যে কথাগুলো শুনিয়েছিল, সেসব এখন বাস্তবে পরিণত হতে শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গেই লেঠেল বলরামকে সঙ্গে নিয়ে কোঠা বাড়ি পৌঁছালাম। তারপর ভিড় ঠেলে দেখি একটা বছর দশেকের বাচ্চা ছেলে ফুলে ঢোল হয়ে মরে পড়ে আছে, অর্থাৎ পুকুরের জলে ডুবে মরেছে ছেলেটা। ডুবে মরেছে কি নাকি কেউ ডুবিয়ে মেরেছে? কেনই বা সে একা একাই কোঠা বাড়িতে আসতে যাবে? প্রশ্নগুলো মাথায় জড়ো হতেই ছুটে গেলাম পুকুর পাড়ের সেই গাছটার সামনে। দেখলাম আরো তরতাজা হয়ে উঠেছে গাছটা, ডালপালা বিছিয়ে যেন গিলে ফেলতে চাইছে সমস্ত এলাকাটা। চেয়েই আছি সেই দিকে, আচমকা গাছের গায়ে অন্ধকারের মতো জেগে থাকা কোটর থেকে একটা নীল রঙের সাপকে নেমে যেতে দেখলাম নিচের দিকে। মাটিতে নেমেই সে হারিয়ে গেল চঙ্গলে। মনে মনে সমস্ত ঘটনাগুলো সাজাতে গিয়ে সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আমার মাথার মধ্যে আপনা হতেই যেন উদয় হল। এক মুহূর্তে আমার মনে হলো সেই বৃদ্ধ অর্থাৎ ব্রজমোহনের পিশাচ এই আশ্চর্য গাছটা আর দামোদরের ছেলের মৃত্যুর মধ্যে কোথাও একটা যোগাযোগ রয়েছে। প্রত্যেকটা আলাদা কিছু নয়, সব কিছু একসাথেই দাঁড়িয়ে আছে। মৃত্যুকে আটকাতে গেলে বৃদ্ধ আর এই গাছটাকে সরিয়ে ফেলতে হবে। এরপর মনস্থির করে ফেললাম, আগে গাছটাকে সরাব, তারপর বৃদ্ধ পিশাচরূপী ব্রজমোহনের সম্বন্ধে ভাবা যাবে। সেদিনই বলরামকে ডেকে গাছটা কেটে পুড়িয়ে ফেলবার নির্দেশ দিলাম।
সেই অদ্ভুতুরে গাছ আপনি কেটেও ফেলেছেন?
আগে হ্যাঁ, তবে সে কর্মকাণ্ড সফল করতে গিয়ে আমাকে কম যাতনা সহ্য করতে হয়নি। গাঁয়ের কেউই সে গাছ কাটতে সম্মতি দিচ্ছিল না, এমনকি আশপাশের কয়েকটা গাঁয়েও অদ্ভুত গাছটার খবর পৌঁছে গিয়েছিল। শেষে বাধ্য হয়ে বলরামকে পাঠালাম ভিঙ্গায়। অধিক অর্থের বিনিময়ে কেউ যদি গাছটা কাটতে রাজি হয় তাহলে বলরাম যেন লোক ধরে নিয়ে আসে। আমার আদেশ অনুযায়ী বলরাম গরু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এরই মধ্যে সদুগোয়ালার বিলাপ আমার কানে এলো। সন্ধ্যেবেলা আন্নিক সেরে ঠাকুর ঘর ছেড়ে সবে বেরিয়েছি, অমনি কানে এলো সদুগোয়ালার কান্না। সন্ধ্যাকালে আমি ঠাকুর ঘরে ব্যস্ত থাকি, তাই আমার দুজন দ্বাররক্ষী ওকে ফটকের সামনে আটকেছে। তাই সে কেঁদে কেঁদে বলছে,
আমাকে একবার তুই ভেতরে যেতে দিন, কথার সাথে দুটো কথা বলেই চলে আসবো, আমার ভারী বিপদ।
শুধু ভালো মানুষ, সময় সময় সে আমার গোয়াল ঘরের গরুদেরও দেখাশোনা করে। এরপর আমি বাইরে বেরিয়ে দ্বাররক্ষীদের ওকে ভেতরে আসার হুকুম দিলাম। শুধু পাগলের মতো ছুটে এলো আমার ঘরে, তারপর আমার সামনে হাত জড়ো করে বলল,
শিশির কবজকে একবার আমার ঘরে যেতে বলুন কর্তা, আমার ভারী বিপদ।
সদুর হাবভাব আমার ভালো ঠেকছিল না। জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে সদু?
আমার ছোট ছেলে তো বাঁচবেনি কর্তা।
আহা, তোমার ছেলের কি হয়েছে সেটা বলবে তো?
চোখ লেগেছে কর্তা।
চোখ লেগেছে মানে?
বিকেলের দিকে আমার বড় আর ছোট ছেলেটা মিলে উঠোনে খেলছিল, হঠাৎ কর থেকে ঘাটের বড় বুড়ো লোক এসে আমার ঘরের উঠোনের সামনে দাঁড়িয়ে ছোট ছেলের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। কি ভয়ানক সেই চোখের দৃষ্টি কর্তা, ভাবলেই যেন বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। আমি দাওয়াই বসে বেতের ঝুড়ি বাঁধছিলাম, আমার বউ গিয়েছিল ওই গোয়াল ঘরের দিকে, লোকটাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার যেন ভালো লাগলো না কর্তা, তাই হাতের কাজটা নামিয়ে রেখে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটার পাগল পাগল চেহারা, শরীর বলতে হাড় কখানাই জেগে আছে, মাথার চুল তো নয়, বট গাছে জুড়ি নেমেছে যেন, পরনে গাছের ছাল, গায়ের রংটাও কেমন যেন শুকনো কাঠের মতো। আমি যে ওর সামনে এসে দাঁড়িয়েছি তাতে কোনো বিকার নেই, ও কেবল চেয়ে আছে আমার ওই ছেলে দুটোর দিকে, হা করে তাকিয়ে থাকা ওই মুখের ভেতর কালো জিভটা দেখা যাচ্ছে কর্তা। এরপরে আমি ধমকে সুরে বললাম,
আই এখানে দাঁড়িয়ে এসো কেন, যাও এখান থেকে। হ্যাঁ,
কিন্তু লোকটা সরলনি কর্তা, আরো এগিয়ে এলো, আরো এগিয়ে এসে বাঁশের বেড়ায় ঠেস দিয়ে দাঁড়ালো। চাহনি এখনো ওই রকম, বরং ওই চোখের দৃষ্টিতে লোভ লালসা যেন বেড়ে গেছে। আমার খুব রাগ হলো, চিৎকার করে বললাম,
আই বেড়াও এখান থেকে, চলে যাও বলছি, নইলে কপালে কিন্তু খুব কষ্ট আছে।
ও কিন্তু আবার কিছু বলল না, ওই একই রকম ভাবে দাঁড়িয়ে থাকলো। এদিকে আমার চিৎকার শুনে বউ গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমার পাশে এসে দাঁড়ালো, তারপর আমার দিকে ইশারা করে জানতে চাইল ও কে। আমি উল্টে জবাব দিলাম, কি জানি। এরপর আমার বউ লোকটাকে জিজ্ঞেস করলো, ও এখানে দাঁড়িয়ে আছে কেন, আর ও কি চাই। লোকটা এবার ওই ছেলেদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল,
বাবা ভাতাতে ভাত, খুব খুব খেতে পেয়েছে, অনেক ভাত খাবো, অনেক অনেক, আজ আজ করে ভাত আছে আছে।
বউ আমার মুখের দিকে চেয়ে বলল, খেতে চাইছে তো, বদ্ধ উন্মাদ লোক খাবার চাইছে, তাই বললাম ঘরে ভাত থাকলে দাও। আমাদের বংশে আবার অভুক্ত কাউকে ফিরিয়ে দেওয়ার রেওয়াজ নেই কর্তা। এরপর আমি কাজে মন দিলে বউ ভিতরে গিয়ে ডাকলো, লোকটা হাঁটু মুড়ে উঠোনে বসলো, পুনরায় লোকটার উপর চোখ জোড়া চেয়ে রইল ওই ছেলে দুটোর দিকে, তারপর বউ কলা পাতায় ভাত বেড়ে দিলে গোগ্রাসে গিলতে লাগলো লোকটা। খাবার খাওয়ার সময়ও চোখটা সরছে না ওই বাচ্চাদের দিক থেকে। খেতে খেতেই একবার সে বলল, পোড়া শোল মাছ খেতে দিতে পারবি? এই অবেলায় শোল মাছ কোথায় পাই সেটা জানতে লোকটা এটো পাতা তুলে জঙ্গলে ফেলে দিল, তারপর ওই হাত মুখ ধুয়ে আমার ছোট ছেলেটাকে কাছে দেখে আদর করলো, এক পা দুপা করে ওই বড় ছেলেটাও কাছে এসে দাঁড়ালো, তাকেও আদর করলো, তারপর চলে গেল। আমি তখনও কিছু ভাবিনি কর্তা, বৃদ্ধ মানুষ খাবার খেয়ে ছেলেদের আশীর্বাদ করছে এটুকুই ভেবেছিলাম। কিন্তু সন্ধে নামতেই ছোট ছেলেটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। আপনি বাঁচান কর্তা, এই বুড়োটার নজর খুব খারাপ, ওই চোখ দুটোই কচি ছেলেটাকে গিলে খেয়েছে। আপনি শিশির কবিরাজকে একবারটি আমার ঘরে যেতে বলুন, ওষুধপত্র দিয়ে জ্বরটা আগে নামাই, তারপর ঝাড়ফুঁক করবো। খন
শুধু কাঁদছে, কিন্তু ওর থেকেও আমার ভেতর ভেঙে পড়েছে আতঙ্কে, আমার সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, কারণ বৃদ্ধ লোকের শোল মাছ খাওয়ার ঘটনাটা আমার থেকে কেউ ভালো মতো জানে না। আমি এও জানি এটা ঘটনার শুরু মাত্র, এরপর সদু গোয়ালার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, কিন্তু সেসব এই মুহূর্তে তাকে বলা ঠিক নয়, তাই ওকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আমি তৈরি হয়ে বেরোলাম। তারপর গরুর গাড়ি চড়ে শিশির কবিরাজকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে পৌঁছালাম সদু গোয়ালার বাড়ি। যাত্রাপথেই আমি মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে খুব কঠোর পরিস্থিতির সাক্ষী হতে যাচ্ছি। সদুর বাড়ি পৌঁছে আমার আশঙ্কার অন্যথা হল না। শিশির কবিরাজ সদুর ছোট ছেলে নাড়ি ধরেই বলে দিলেন, দেহে প্রাণ নেই। পর মুহূর্তেই ঘরে বুক ভাঙা কান্নার রব উঠল। সদু আর তার বউ মোরা ছেলে বুকে আঁকড়ে ধরে মাটিতে আছড়ে আছড়ে কেঁদে চলল। তখনও কেউ জানত না যে এখানেই শেষ নয়, আরো বিশাল ঝড় আছড়ে পড়তে চলেছে সদুর পরিবারে। বিষয়টা প্রথম আমার নজরে আসে। ওদের করুণ বিলাপ সহ্য করতে না পেরে আমি আর শিশির কবিরাজ ঘরের বাইরে বেরিয়ে আসি। আর তক্ষণই আমার দুই পা শক্তি শূন্য হয়ে আসে। শিশির কবিরাজ আমায় হাত ধরে সামলে নেয়, তারপর জিজ্ঞেস করে,
কর্তা আপনার আপনার কি শরীর খারাপ করছে নাকি?
উত্তরে কেবল আমি অন্ধকারের দিকে ইশারা করেছিলাম। এরপর অন্ধকারের আরো কাছে গিয়ে দেখলাম উঠোনে বেড়ার ধারে সুদূর বড় ছেলেটা মরে পড়ে আছে। ওর দেহটা এখনো ঠান্ডা হয়নি, অর্থাৎ সে এই মাত্র মরেছে। ছোট ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল সদু এবং ওর বউ যে বড় ছেলেটার অনেকক্ষণ খোঁজ রাখেনি। ওরও হয়তো শরীর খারাপ অনেক আগেই শুরু হয়েছিল। শিশির কবিরাজ আমার মুখের দিকে তাকিয়ে বলল,
এর মা বাবাকে কি বলবো কর্তা? ওরা তো ছোট ছেলের শোক থেকে এখনো বেরোতে পারেনি, এদিকে বড়টাও চলে গেল। ভাইয়ের মৃত্যুটা এই শিশু বয়সে মেনে নিতে পারেনি ছেলেটা, শোকেই গেল মনে হয়।
আমি এর উত্তরে কিছু বললাম না, কারণ মৃত্যুর কারণ আমার থেকে ভালো কেউ জানে না। সত্যি সত্যি পিশাচ বৃদ্ধটার চোখ গিলে খেয়েছে ছেলে দুটোকে। ব্রজমোহন দেহত্যাগের পরও পাপ কুড়িয়ে যাচ্ছে।
কি বলছেন কি আপনি, দুটো শিশুই মারা পড়ল, এ শোক বাবা মা সইবে কিভাবে? হ্যাঁ,
বাবা মাও বেশি দিন বাঁচবে বলে মনে হয় না, দুটোই প্রায় উন্মাদগ্রস্ত। পিশাচটা ঠিকই বলেছিল, সত্যি সত্যি ঘরে ধরে হাড়গোড় পড়ে থাকবার মতোই অবস্থা হল। মৃত্যু থামল না, গায়ে আরো কয়েকটা ঘরে ভয়ের চাদর জড়িয়ে মৃত্যু ঢুকল। মাঝরাত্রির দিকে সেই বৃদ্ধরূপী পিশাচ নাকি ঘরে ঘরে দরজায় টোকা দেওয়া শুরু করল, নাম ধরে ডাকতেও লাগল। আওয়াজ শুনে বাইরে বেরোলে উপহার মিলল মৃত্যু। এরপর লোকেরা রাতের দিকে দরজায় আঘাতের শব্দ পেলে দরজা খোলা বন্ধ করে দিল, কিন্তু তাতেও রক্ষা পাওয়া গেল না। যে ঘরের সামনে বৃদ্ধ উপস্থিত হয়েছে সে বাড়ির মানুষজন অসুখে মরতে লাগল। দিন সাতেকের ভেতরে গ্রামে যেন মড়ক লাগল। এরই মধ্যে বলরাম দুর্দেশ থেকে দুজন কাঠুরে ধরে নিয়ে এল। শুরু হলো গাছ কাটা। গাছ তো নয়, যেন আস্ত এক জানোয়ারকে কাটা চলছে। কুড়ুলের আঘাতে রক্ত মাংস হাড় যেন ছিটকে ছিটকে পড়তে লাগলো চতুর্দিকে। পুকুরের জল ভেসে গেল রক্তে। এসব দৃশ্য দেখে কাঠুরে দুজন কাজ অর্ধসমাপ্ত রেখেই ভয়ে পালিয়ে গেল। এরপর কোনো উপায় না দেখে গাছে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। রাশি রাশি শুকনো কাঠ দিয়ে গাছের গুঁড়ি ঢেকে আগুন ধরানো হল। আগুনের শিখা খানিক উপরে উঠতেই সেই নীল রঙের সাপটা লাফিয়ে পড়ল পুকুরের জলে। তারপর গাছ যত পুড়তে থাকল রক্ত মাংস পোড়ার গন্ধ বাতাসে ভর করে বয়ে বেড়াতে থাকল। গাছের দেহ থেকে মাংস গলে গলে পড়ে খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে রইল কালো পোড়া হাড়। তারপর ধীরে ধীরে সেই দণ্ডায়মান দেহটা শুয়ে পড়ল মাটিতে। শেষ অবধি আগুন তাকে ছাই করে ফেলল।
যাক, আবদ গেল তাহলে, কি বলেন চৌধুরী মশাই?
এই আপদের শেষ নেই জমিদার মশাই, এই যেন রক্ত বীজ, বারবার রূপ বদল করে আমার সামনে এসে হাজির হচ্ছে।
বলেন কি, সে পিশাচ এখনো আছে? অর্থাৎ গাছের সঙ্গে তার কোনো সংযোগ নেই?
জানি না, এর অন্ত কোথায় সেও আমার ধারণার অতীত। যে ভয়ঙ্করের মুখোমুখি হয়েছি শুধু সেটুকুই আমি শোনাতে পারি।
আপনার কি আবার শরীর খারাপ লাগছে?
আগে না, আমি ঠিক আছি।
আচ্ছা, এরপর এরপর কি ঘটল?
বলছি, বাবা নেই, জমিদারির সমস্ত কাজ একাই সারতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লাম। উপরি পাওনার মতো ওই পিশাচের বাড়তি ঝামেলা তো ছিলই, ফলস্বরূপ শারীরিক আর মানসিক পরিশ্রম দুই অধিক পরিমাণে করতে হতো আমাকে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। যেদিন গাছ কাটা পড়ল সে রাতের কথা বলছি। রাতের খাওয়া সেরে তাড়াতাড়ি বিছানায় উঠলাম। ঘুম আসতেও দেরি হল না, কিন্তু ঘুম আমার সম্পূর্ণ হল না। মাঝপথেই আমাকে বিছানায় উঠে বসতে হল, কারণ আমার ঘরের দরজা খোলার স্পষ্ট শব্দ পেলাম। প্রতি রাতেই ঘরে আলো জ্বালিয়ে শোবার অভ্যাস। মাথার সামনে কুলুঙ্গিতে প্রদীপ চলছিল। আমি হাত বাড়িয়ে সলতেটা বড় করলাম, ঘরে আলো বাড়ল। এরপর দুচোখ থেকে ঘুমের আস্তরণটা মুছে দরজার দিকে চাইলাম, কিন্তু কিছু নজরে পড়ল না। খানিকক্ষণ ওইভাবেই বসে রইলাম। রাত কত জানি না, জানলার বাইরে নক্ষত্র ও চাঁদের রূপলি আলো নজরে পড়ছে, বাতাস বইবার কোনো লক্ষণ নেই। তাহলে দরজা কে খুলল সে প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে। অস্থির লাগছিল নিজেকে। ঘুম মুছে গেছে চোখ থেকে, নিরুপায় হয়ে পালঙ্ক থেকে নামলাম। তেষ্টা পাচ্ছিল, কুঁজো থেকে জল ঢেলে খেলাম। তারপর কুলুঙ্গি থেকে প্রদীপটা হাতে তুলে নিয়ে গোটা ঘরটা ঘুরে দেখলাম, না কেউ নেই। দরজা বন্ধ করে আবার বিছানায় এসে শোবার চেষ্টা করলাম। দুচোখ বুঝেছি ঠিক তখনই কপালের ওপর কয়েক ফোঁটা তরল শব্দ করে পড়ল। ডান হাতটা আপনা থেকেই উঠে এলো কপালের কাছে, তারপর কপাল স্পর্শ করে হাতটা চোখের সামনে আনতেই আঁতকে উঠে বসলাম বিছানায়। প্রদীপের আলোয় স্পষ্ট দেখলাম হাতের আঙুলগুলো ভিজে গেছে রক্তে। এরপর নিজের শরীরে চোখ বুলিয়ে কোথাও ক্ষত দেখতে পেলাম না, ফলে চোখ জোড়া উঠে গেল কুড়ি বর্গার দিকে। না, সেখানেও কিচ্ছু নেই। তবে এই রক্ত এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই আরো কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ল গায়ের উপর। স্পষ্ট দেখলাম এবার কুড়ি বর্গার ছাদ চুঁইয়ে টক টক করে রক্ত পড়ছে আমার গায়ের উপর। দেখতে দেখতে রক্ত বর্ষণ বাড়ল। বিছানা, বালিশ, ঘরের মেঝে, আমার সর্বাঙ্গ ভিজে যেতে থাকলো পিচ্ছিল শীতল রক্তে। ছাদ থেকে অনবরত ঘটে চলেছে রক্ত বর্ষণ। সেই প্রথম নাকে এলো কাঁচা রক্তের ঘ্রাণ। বিশ্রী গন্ধে বমি পেল আমার। সর্বাঙ্গে রক্ত মেখে বসে থাকতে কার ইচ্ছে করে? ধরফর করে বিছানা ছেড়ে উঠে দরজার সামনে গেলাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা তখন তর পাচ্ছে, হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে আমার। তাড়াহুড়োতে কিছুতেই দরজা খুলতে পারলাম না। সমানে ধাক্কা দিয়ে চললাম দরজায়। প্রচণ্ড ভয়ে গলা দিয়ে কান্না বেরোল না। আমি চিৎকার করে বলতে থাকলাম, ওরে ওরে কে আছিস, সবাই বাঁচা! কিন্তু আমার চিৎকার কারো কানে গেল না। এরপর ছুটে জানলার সামনে এলাম। বাইরে জ্যোৎস্না ধুয়ে দিচ্ছে পথঘাট। এক লহমায় আমার মনে হল আমি যেন সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এই খাঁচার মতো ঘরটায় বন্দী হয়ে আছি। ঘরের ছাদ ফুটো হয়ে অঝোর ধারায় ঠান্ডা রক্ত ঝরে পড়ছে। প্রবল শীতে কাতর হয়ে আমি ঠকঠক করে কাঁপছি আর চিৎকার করে চলেছি, ওরে ওরে কে আছিস, সবাই বাঁচা! কারো কোনো সাড়া পেলাম না। আমার সমস্ত কথা ঘরের দেওয়ালে ঠোক্কর খেয়ে আমার কানের কাছে ফেরত আসতে লাগল। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লাম। ছাদ থেকে ঝরে পড়া রক্তস্রোত আমার গা ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে অল্প অল্প করে। এরপর ঘরের প্রদীপটা দপ করে নিভে যেতেই জীবনের আশা আমি ছেড়ে দিলাম। ঘরের অর্ধেকেরও বেশি অংশ এখন অন্ধকারের দখলে। জানলা দিয়ে চাঁদের সামান্য আলো এসে পড়ছে আমার গায়ের উপর। রক্ত বৃষ্টির বিরাম নেই। ধীরে ধীরে শরীরের নিম্ন অংশ অসাড় হয়ে এলো আমার। দেয়ালে ঠেস দিয়ে বসলাম। মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকা ছাড়া আমার যেন কোনো উপায় নেই। ঘন ঘন শ্বাস পড়ছে। এমন সময় আমার চোখ জোড়া পালঙ্কের তলায় জড়ো হয়ে থাকা জমাট অন্ধকারের দিকে গেল। তৎক্ষণাৎ কাঁপুনি দিয়ে উঠল দেহতে। ঘন অন্ধকার থেকে দুটো চোখ চেয়ে আছে আমার দিকে। মিশকালো আধারে ঢেকে থাকা উজ্জ্বল আলোর মতো দুটো চোখই বটে। মনিহীন সাদা স্ফটিকের মতো উজ্জ্বল এক জোড়া স্থির দৃষ্টি আমাকে গিলে ফেলছে একটু একটু করে। আমি এও জানি ওই ক্ষুধার্থ চোখ জোড়ার পেছনে হিংস্র ভঙ্গিতে বসে আছে একটা শীর্ণ দেহ। আমার খুব পরিচিত ওই ভয়ানক চোখের দৃষ্টি অপেক্ষা করে আছে সে একটা মুহূর্তের জন্য। আমি চোখ বুঝলেই ঝাঁপিয়ে পড়বে আমার উপর, আর তারপর আমার প্রাণ শক্তি ছিনিয়ে নিয়ে ফেলে রেখে যাবে আমার নিথর দেহটা। যেমনটা সদুগোয়ালার কচি ছেলে দুটোর সঙ্গে ঘটেছে, আমারও সেই পরিণতি হতে আর দেরি নেই। তবে শ্বাস সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে আমাকে জানতেই হবে ও কে, কেন প্রাণ ছিনিয়ে নেবার ইচ্ছা সে বয়ে বেড়াচ্ছে। একটু নড়বার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে পালঙ্কের তলা থেকে কুৎসিত হাসির শব্দ উঠল। আমি দেহের অবশিষ্ট শক্তি একত্রিত করে প্রশ্ন ছুঁড়ে দিলাম অন্ধকারের দিকে, তুই কে, কেন নিরীহ মানুষগুলোর প্রাণ শক্তি কেড়ে নিচ্ছিস? জবাব এলো না। উজ্জ্বল চোখ দুটো নড়ে উঠলে পালঙ্কের তলা থেকে শুকনো কাঠের মতো বাঁকানো একটা শরীরকে বেরিয়ে আসতে দেখলাম। চাঁদের আলো থেকে অনেকটা তফাতে দাঁড়ালো সে। সাদা পাথরের মতো জোড়া চোখ আমার দিকেই। ভয়টা যেন প্রকাণ্ড একটা অজগর সাপের মতো ধীরে ধীরে জড়িয়ে ধরছে আমাকে। এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমার আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি ক্লান্ত অবসন্ন কণ্ঠে বললাম, আমি পরাজয় স্বীকার করছি, আমাকে তুই মেরে ফেল, তোকে বাধা দেওয়ার শক্তি আমার দেহে নেই, তবে দয়া করে আমার মরার পর কাউকে তুই মারিস না, তুই চলে যা এখান থেকে। শয়তানটা আবার হেসে উঠল।
তোকে আমি সাবধান করেছিলাম না, বলেছিলাম তো তোর জমিদারিতে মৃত্যু নেমে আসবে, কেউ রেহাই পাবে না, বিশ্বাস হয় না তোর আর আমার বিরুদ্ধে আচরণ করলে, কোটা বাড়ির গাছ কাটলে, কি ভেবেছিস এভাবে আটকাতে পারবি মৃত্যুকে, আটকাতে পারবি? মূর্খ,
তুইও মরবি, শকুনে উবড়ে খাবে তোর চন্দ্রটা, তোর পেটের নাড়ি কাক পোকতে চিড়ে চিড়ে খাবে, জলে জলে রক্ত সট বইবে, ফসল পোকায় কাটবে, জমি ঢাকা পড়বে পচনশীল মানুষের ছড়িয়ে, বাতাসে বেঁচে বেড়াবে পচা মাংসের গ্রান, তোর জমিদারিতে স্বয়ং মৃত্যু বাসা বেঁধেছে, বাঁচার সব পথ বন্ধ, কেউ 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 জীবিত থাকবে না।
কিন্তু কেন, আমাদের অপরাধটা কি, কেন মারছিস আমাদের তুই, কেন এসেছিস এখানে?
আমি এখানে আসিনি রে, আমাকে ডাকা হয়েছে, পূজা পদ্ধতির মধ্যে দিয়ে আমাকে জাগরিত করা হয়েছে, কলঙ্কিত মাটিকে মুক্ত করতে আমাকে আহ্বান করা হয়েছে, এই জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি, এখন এই পথ ঘাট প্রান্তর জলাশয় সব আমার অধীন, আমি আমার সীমানা চিহ্নিত করছি মৃত্যু রেখা দিয়ে, সমস্ত ব্যবচার মুছে ফেলব, শোধন করবো আমার অধিকৃত জমি, পুরাতন যা কিছু আছে সব নষ্ট করে নতুন করে গড়ে তুলবো আমাদের সাম্রাজ্য, আমার সাম্রাজ্য। আমার পুণ্য কার্যে তুই আত্মাহুতিদের আধারণ, মেরে ফেল সমস্ত গামাচিকে, মেরে ফেল, তারপর 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 তুই মরে যা, হ্যাঁ মরে যা।
তুই মিথ্যা বলছিস, তোকে পূজো দিয়ে ডাকা হয়নি, তুই শয়তান রজমোহনের অতৃপ্ত আত্মা, মৃত্যুর পর মানুষের ক্ষতি করে চলেছিস।
রজমোহন, ওকে তো আমি শেষ করেছি রে, ইহাতেই ওর বুক ছিঁড়ে চোখ উপড়ে মেরে ফেলেছি শয়তানটাকে, শুধু ও কেন, ওই জমিদারিতে যারাই পা ফেলবে তারাই মরবে, ব্রজমোহনের ভিটে মাটিতে শ্মশানের ছাই ফেলবার জন্য আমি 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 এসেছি, কোন মানুষের পদচিহ্ন রাখবো না আমি, মৃত্যুর জন্য অপেক্ষা কর।
তাহলে কে তুই, কি পরিচয় তোর?
তোর জন্য আমার পরিচয় মৃত্যু, মৃত্যু মৃত্যু।
এরপর সে আমার মুখের কাছে মুখ নামিয়ে এনে কয়েকবার আমার গায়ের ঘ্রাণ নিল, সূচিভেদ্য অন্ধকারেও আমি ওর উপস্থিতি উপলব্ধি করতে পারছিলাম, আমি এও টের পাচ্ছিলাম ও আমার শরীরের আশেপাশে ঘুরঘুর করছে, লোলুপ দৃষ্টি নিয়ে আমাকে দেখছে, জ্বলন্ত চোখ দুটো আমাকে পুড়িয়ে ফেলতে চাইছে। এদিকে আমি আর শরীরের উত্তেজনা সইতে পারছিলাম না, চোখ বন্ধ করে পাথর হয়ে যেতে ইচ্ছে করছিল। ঠিক সেই সময় আধার থেকে কণ্ঠস্বর ভেসে এলো,
দেহ বন্ধন করে রেখেছিস, বাঁচবার এত সাহস তোর, তবে শুনে রাখ, এভাবে আমার থেকে রক্ষে পাবার কোনো উপায় নেই, আমার আগমন এখানে তোদের মুক্তির জন্য হয়েছে, ব্রজমোহন সৃষ্ট যে বিষাক্ত বাতাসে তোরা শ্বাস নিয়েছিস সে বাতাস নির্মল করার রূপকার একমাত্র আমি, আমি আমি শুদ্ধ করব হরিদেবপুরের অপবিত্র মাটি, এমনই এক করুণ প্রার্থনার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
আচমকা দরজাটা খুলে গেল, দেখলাম বাইরে আলো ফুটছে, এরপর মেঝেতে অশক্ত শরীরটাকে হেঁচড়ে নিজেকে চৌকাঠের সামনে নিয়ে গেলাম, উঠোনে ভোরের নরম আলো এসে পড়েছে, আর তারই মধ্যে উঠোনে লোক গম গম করছে, বাড়ির দাস দাসী থেকে আরম্ভ করে লেঠেল গারোয়ান সবাই উঠোনে এসে গজগজ করছে, সবারই হাবে ভাবে ভয়।
আমার ঘরের দিকে কারো নজর নেই। সকলেই আমার ঘরের ঠিক উপরে তাকিয়ে বিস্ময় প্রকাশ করছে। আমি ওভাবেই পড়ে থেকে কিছুক্ষণ শ্বাস নিলাম, তারপর কাঠের দরজাটা অবলম্বন করে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হাঁটু দুটো তখনও কাঁপছে। বলরাম আমাকে লক্ষ্য করে ছুটে এসে শক্ত করে ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল,
আপনার কি অবস্থা কর্তা? সারা দেহে রক্ত, কি করলো এমন?
আমি বলরামকে দুই হাতে আঁকড়ে ধরে বললাম, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। এই রক্ত আমার শরীরের নয়, কিন্তু সকাল সকাল এত চেঁচামেচি কেন? ওর আকাশের দিকে তাকিয়ে কি দেখছে? এরপর দাস দাসী গাড়োয়ান প্রায় সকলেই দুশ্চিন্তাগ্রস্ত চেহারা নিয়ে আমার কাছে ছুটে এলো। কেউ কেউ কবিরাজ ডাকতে ছুটল। মেয়েদের কান্না আসছিল আমার কানে। তারপর আমাকে ধরাধরি করে ইঁদারার সামনে নিয়ে যাওয়া হলো। ঘড়া ঘড়া জল ঢেলে আমার শরীর থেকে রক্ত ধুয়ে ফেলা হলো। ঠান্ডা জলে সিক্ত হয়ে আমার ক্লান্তি কিছুটা দূর হলে আমি আকাশের দিকে তাকালাম। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার আগে সকলে এতক্ষণ উপরে তাকিয়ে যা দেখছিল সেটা দেখবার চেষ্টা করলাম। দেখলাম ঘরের ছাদের উপরে পাখা মেলে গোল হয়ে ঘুরছে শয়ে শয়ে শকুন। দৃশ্যটা অমঙ্গলজনক। শকুনেরা মাথার উপরে কেন গোল হয়ে ঘোরে আমি জানি। নতুন করে আবার ভয় জন্মাল। আমি বিস্ফারিত চোখ মুখ নিয়ে এর ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, হেই, এই ঘরের উপর শকুন ঘুরছে কেন? কোথা থেকে এলো ওরা? কয়েকটা উত্তর ভেসে এলো,
ধারে কাছে শকুনের বাসা তো নাই কর্তা, কোথা থেকে এলো কে জানে,
আশেপাশে কিছু মরেছে টরেছে মনে হয়।
ভিড় থেকে আসা শেষ কথাটা আমাকে অস্থির করে ফেলল। আমি ব্যস্ত হয়ে বললাম,
আশেপাশে খুঁজে দেখো তো কিছু মরেছে কিনা।
কি জানি কর্তা, সেই ভোর থেকে খুঁজছি কিছুই দেখতে পাইনি, কিন্তু আপনার গায়ে এত রক্ত কোথা থেকে এলো কর্তা?
বলরামের জবাব শুনে আমার গাটা গুলিয়ে এলো। ঠিক তখনই কয়েকটা শকুন দল ছেড়ে নেমে এলো ছাদে। এরপর নিজের শরীরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলরামকে বললাম,
এই একবার ছাদটা দেখে এসো তো।
সঙ্গে সঙ্গে গোয়াল ঘর থেকে মই এলো। বলরাম তরতরিয়ে মই বেয়ে উঠে চিৎকার করে উঠল,
সর্বনাশ হয়ে গেছে কর্তা!
ওর ফেটে পড়া চোখ মুখে আতঙ্ক আর ভয়। আমি উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বললাম,
কি হয়েছে বলরাম?
বলরাম ধীরে ধীরে নেমে এলো। ও কাঁপছে, তারপর মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। বেশ বুঝলাম শরীর খারাপ লাগছে ওর। আমি ওর কাছে গিয়ে ওর গায়ে হাত দিয়ে বললাম, কি দেখছো বলরাম?
গাছ কাটার জন্য বাইরের গা থেকে যে দুজন কাঠুরে ধরে এনেছিলাম,
কথাটা ঝড়ের মতো আছড়ে পড়ল ভিড়ে, আতঙ্ক ছড়াল। উপস্থিত সকলের মধ্যে নানান রকম সম্ভাবনা মিশ্রিত বাক্য উঠে এলো। কেউ কেউ ভীষণ ভয়ে চলে গেল সেখান থেকে, মেয়েরা পিছিয়ে গেল। আমার বুকে তখন ব্যথা উঠেছে, গাটা ঘিন ঘিন করছে, পেটের নাড়ি জড়িয়ে গিয়ে মুখ দিয়ে জল উঠল, মাথার ভেতরে গরম বাতাস ঘুরপাক খাচ্ছে। কাল রাতের কথাটা চোখের সামনে ভেসে উঠতেই সবটা পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ শয়তানটা খালি হাতে ফিরে যায়নি, দুটো প্রাণ নিয়ে গেছে, আর দুটো দেহের রক্ত ছাদ ভেদ করে ঝরেছে আমার শরীরে। ঘটনাটা প্রচার পেতেই সাহেবের দল এলো। খণ্ড খণ্ড রক্তশূন্য দেহ নামানো হলো। সমস্ত দিন হাজারো প্রশ্নের মুখে পড়তে হলো আমাকে। অলৌকিক কোনো বক্তব্যই এদের কাছে চলবে না, সেটা স্মরণে রেখে আমাকে কথা বলতে হলো। এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়লাম। শিশির কবিরাজের ওষুধে কাজ দিল না। বিছানায় উঠলাম। বাবা মা ফিরে এলেন দিন কতক পর। তারা সবকিছু শুনে সিদ্ধান্ত নিলেন, ব্রজমোহনের জমিদারি ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওর জমিদারি থেকে যা কিছু নিলামে তোলা হয়েছিল সব ফেরত পাঠানো হবে ওই অভিশপ্ত কোঠা বাড়িতে, তবে যদি শয়তান শান্ত হয়। অন্তত বাবার সেই ধারণা। আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি জমিদার মশাই, ঘড়িটা ফেরত চাইতে। কথা শেষ করে রাধারমণ জল খাবার ইচ্ছে প্রকাশ করলেন। বৈঠকখানা থেকে হাঁক ডাক পড়লে নিধিরাম এক ঘটি জল হাতে এলো। ঘটির সমস্ত জল শেষ করে রাধারমণ চুপ করে বসে রইলেন। বৈঠকখানায় সকলের শ্বাস পড়বার শব্দ ছাড়া কারো মুখে কোনো কথা নেই। এরপর বিনা বাক্য ব্যয়ে শশী মুখুজ্জে ঘড়িখানা বার করে রাধারমণকে দিয়ে দিলেন। খানিকক্ষণ বৈঠকখানা স্তব্ধ হয়ে রইল। এরপর রাধারমণ উঠে পড়লে শশী মুখুজ্জে বললেন,
ঘড়িটা নিয়ে যান আপনি, আমার অর্থ ফেরত চাই না। ঘড়িটার মোহে আটকা পড়ে এটাকে করায়ত্ত করেছিলাম বটে, তবে কাজটা আমিও ঠিক করিনি, আমারও কিছুটা প্রায়শ্চিত্ত করবার প্রয়োজন আছে। তবে বিশেষ করুন ঘড়িটার সঙ্গে উইলিংটন সাহেবের নাম জড়িয়েছে বলেই আমি ওটা নিয়েছিলাম। ব্রজমোহনের ধরা ছোঁয়ার বাইরে ছিল ঘড়িটা, নইলে আমি লোভ সম্বরণ করতাম। তবে যে পরিস্থিতিতে আপনি এবং আপনার জমিদারি অংশের মানুষজন পড়ে আছেন, তাদের কোন রূপ সান্ত্বনা বাক্য চলে না। ঈশ্বর আপনার মঙ্গল করুন এই প্রার্থনাই করব। তবে বাড়তি এটুকু বলবো, কখনো যদি মনে হয় কোন রকম সাহায্যের প্রয়োজন, আপনি নির্দ্বিধায় আমাকে খবর দেবেন, আমি আমার সর্বস্ব দিয়েও সহযোগিতা করব, কথা দিচ্ছি।
রাধারমণ ঘড়িটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর নমস্কার করে বললেন, আমি আসি।
রাত্রিবেলা এতটা পথ যাবেন সঙ্গে লেট হেলদি?
আগে তার প্রয়োজন হবে না, বিপদের আশঙ্কা আর করি না। তাছাড়া সঙ্গে গরুর গাড়ি আছে, ভোর হওয়ার আগেই আমি পৌঁছে যাব।
সম্ভব হলে অতি সত্বর গৃহাভ্যন্তরে মায়ের পূজার আয়োজন করুন, মা ঠিকই বিপদে রক্ষা করবেন।
রাধারমণ আর দাঁড়ালেন না। মাসখানেক পরের কথা। বিষণ্ণতায় পূর্ণ চেহারা আর অবসন্ন শরীরে বৈঠকখানায় প্রবেশ করলেন জমিদার শশী মুখুজ্জে। ধীর পায়ে চৌকাঠ ডিঙিয়ে পালঙ্কে উঠে বসলেন তিনি। বসবার সময় মুখ থেকে আরামদায়ক শব্দ খসে পড়ল ওর। বৈঠকখানার অন্দর তখন গমগম করছে। অবশ্য জমিদার শশী মুখুজ্জে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঘরের পরিবেশ খানিক থিতিয়ে গেল। আজকে অনুপস্থিতির সংখ্যা শূন্য বললেই চলে। বাইরে অন্ধকার অনেক আগেই নেমেছে। শশী মুখুজ্জাকে পালঙ্কে গা এলিয়ে দিতে দেখে ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
কর্তা কি শরীর খারাপ লাগছে?
শশী মুখুজ্জে কোনো জবাব দিলেন না, কেবল হাতের ইশারায় জানিয়ে দিলেন তিনি ঠিক আছেন। তারপর অন্দর মহলের দিকে তাকিয়ে বললেন,
নিধিরাম এক ঘটি জল দিয়ে যাস।
পরক্ষণেই নিধিরাম একটি পেতলের রেকাবিতে সামান্য ঢেলা গুড় এবং এক ঘটি জল হাতে বৈঠকখানায় প্রবেশ করল। শশী মুখুজ্জে আড়মোড়া ভেঙে উঠে বসলেন। তারপর পাঁচ আঙুল পূর্ণ গুড় মুখে দিয়ে জল পান করলেন। মাধব ঘোষ বলল,
অর্থাৎ তেতে পুড়ে এসেছেন যখন আজ আমরা উঠি, আপনি বিশ্রাম নিন কর্তা।
হ্যাঁ হ্যাঁ, সেই ভালো।
এরপর প্রায় সকলেই উঠে যেতে উদ্যত হলে শশী মুখুজ্জে বললেন,
তোমরা বসো বসো, আমি ঠিক আছি। শরীরের পরিশ্রম আমাকে কাহিল করতে পারেনি, মনের দিক থেকে কেবল মুষড়ে পড়েছি।
আপনার চোখ মুখের অবস্থা আমার কিন্তু ভালো ঠেকছে না কর্তা মশাই, আপনার বিশ্রাম নেওয়াই সমীচীন। সারাদিন আহার জল কিছুই পেটে পড়েনি মনে হচ্ছে, আপনি বরং অন্দরমহলেই যান।
জীবনে এক একটা দিন এমন আসে পণ্ডিত মশাই, যেদিন অবসাদ ছাড়া কিছুই মেলে না। আজকের দিনটা বড্ড খারাপ, আমার চেহারায় যে ম্লান ভাব ফুটে উঠেছে সব সময়ের আঘাত ছাড়া আর কিছু নয়।
খুব অমঙ্গল কিছু কি প্রত্যক্ষ করিলেন কর্তা? আপনার চোখের তারা দুটো কিন্তু খুব চঞ্চল হয়ে উঠেছে, বেশ অনুমান করতে পারছি আপনার আপনার অন্তর পুড়ছে, কি আপনি শান্তি পাচ্ছেন না কর্তা?
হরিদেবপুরের রাধারমণ চৌধুরীর কথা মনে আছে?
হ্যাঁ, মনে থাকবে না কেন, অনুমান দুই পক্ষ কাল আগে তিনি তো এই বৈঠকখানায় এসেছিলেন, আপনার ওই নিলামে কেনা ঘড়ি ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে আপনার সঙ্গে কথা হল। তার মুখ নিঃসৃত ভয়ানক অভিজ্ঞতার কথা শ্রবণের পর তাকে কি এত সহজে ভুলে যাওয়া যায় কর্তা? কেন, কি হয়েছে তার?
বলছি
বলে বালিশে ঠেস দিয়ে বসলেন জমিদার শশী মুখুজ্জে। তারপর গলা খানিক পরিষ্কার করে বললেন,
আজ ভোরের আলো চোখ মালবার আগেই আমাকে বেরোতে হয়েছিল। পুরনো মকদ্দমার তারিখ পড়েছিল, শহরের আদালতে সশরীরে হাজিরা দেবার হুকুম দিয়েছিলেন বিচারক। খবরটা দিন দুই আগে বাড়ি বয়ে দিয়ে গিয়েছিলেন মুক্তার দুর্গামোহন চাটুর্যে, তাই সেই মোতাবেক আজ কাক ভোরে বেরিয়ে পড়েছিলাম। সঙ্গে কাউকে নিয়ে কেবল গাড়োয়ান ঈশ্বরী গাড়ি গড়িয়ে নিয়ে চলেছিল। ব্যানার্জিকে আদালতে উঠলাম বটে, তবে বিচারকের রায় আমার পক্ষে এলো না। নানান রকম কথার জালে ফাঁসিয়ে মিথ্যা সাক্ষী আর ভুয়ো কাগজপত্র আদালতে পেশ করে বিবাদী পক্ষের উকিল দাও মেরে দিল। মামলা আমি হারলাম, ফলস্বরূপ তিন পুরুষের আগলে রাখা দিঘিটা চলে গেল শত্রুর দখলে। স্বাভাবিকভাবে মনটা ভারাক্রান্ত হল, অন্যায়ভাবে হারটা কিছুতেই মানতে পারছিলাম না। এর ফলে শরীরে ক্রোধ চাগার দিয়ে উঠলে ঈশ্বরীকে বললাম, গাড়ি জুড়ো ঈশ্বরী, এখানকার আলো বাতাসে আমার অস্বস্তি হচ্ছে, ন্যায়ালয়ে এসে এমন অবিচার পাবো ভাবতেও পারিনি। ঈশ্বরী একটু আমতা আমতা করে বলল,
আগে কর্তা, সেই সকালবেলা বেরিয়েছেন আপনি, এইদিকে বেলা অনেক হল, সামান্য জল আহার গ্রহণ না করলে আপনার শরীর খারাপ করবে, এই গিন্নিমা তখন আবার আমাকে বকাবকি করবেন।
এরপর খাদ্য আমার গলা দিয়ে নামবে না ঈশ্বরী, তুমি গাড়ি জোড়ো। ঈশ্বরী আর বিলম্ব করেনি, গাড়ি গড়িয়ে দিয়েছে। গরুর গাড়ির ছইয়ের ভিতরে বসে আমি আকাশের দিকে চাইলাম। সূর্য দেবতা মধ্য গগন থেকে অল্প সরে এসেছে, প্রচণ্ড তাপে বাতাস উষ্ণ, বেশ গরম পড়েছে। গায়ের পোশাকটা ঘামে ভিজে সেঁটে গেছে শরীরের সঙ্গে, গাছপালা ঝলসে দাঁড়িয়ে রয়েছে পথের ধারে, পুকুর প্রায় জলশূন্য, ফাঁকা জমির দিক থেকে গরম বাতাস কুণ্ডলী পাকিয়ে ছুটে যাচ্ছে এদিক ওদিক, দূর দূর পর্যন্ত জনবসতি নেই, খাবা খাবা রেখার মতো ন্যাড়া মাঠ চোখে পড়ছে। সব মিলিয়ে অনুভব করলাম প্রকৃতিও যেন দারুণ অসন্তুষ্ট হয়ে রয়েছে। আমি ভেতরে রাগ অপমান বহন করে চলেছিলাম, তাই কোনো কিছুই ভালো লাগছিল না। চুপ করে বসে মনের মধ্যে চিন্তার পাহাড় জড়ো করছিলাম। চোখ বন্ধ করে ঝিমুনেরও চেষ্টা করেছি কয়েকবার, কিন্তু পারিনি। ঈশ্বরী গরু দুটোকে হেঁকে চলেছে। এরপর বেলা যখন গড়িয়ে চলল, আমরা এসে পৌঁছলাম চণ্ডাতলার মাঠে। তখন আর রোদের তাপ গায়ে আছড়ে পড়ছে না, বরং বিকেলের মিহি বাতাস চোখে ঘুম নামিয়ে আনবার চেষ্টা করছে। অগস্যা তেষ্টায় আমার বুক শুকিয়ে যেতে লাগল। অবস্থাটা এমনই যে এক ফোঁটা জল গলধকরণ না করতে পারলে আমি যেন আর জীবিত রইব না। আমি ছটফট করতে করতে ঈশ্বরীকে বললাম, ঈশ্বরী গাড়ি থামো। এরপর ঈশ্বরী গাড়ি দাঁড় করালে বললাম, ওই বাসায় আমার শরীর খারাপ করছে ঈশ্বরী, তুমি সামান্য জল জোগাড় করতে পারো? ভেতরটা আমার অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে। ঈশ্বরী আমার করুণ অবস্থা লক্ষ্য করে অস্থির হয়ে পড়ল। দ্রুত চালকের আসন থেকে নেমে ও আমার সামনে দাঁড়িয়ে বলল,
তখন আপনাকে বললাম কর্তা, অন্য জল গ্রহণ করে যাত্রা শুরু করুন, আপনি তো শুনলেন না। এখন ওই বাঁজা জায়গায় জল পাই কোথায় বলুন তো? আপনার এই অবস্থা দেখে আমার মাথাও তো ঠিক নেই।
এদিকে যত সময় যাচ্ছে তৃষ্ণায় আমার প্রাণ যায় যায় অবস্থা হচ্ছে। আমি জড়িয়ে আসা জিভে বললাম, বেশি দেরি করো না, যেভাবে হোক আমাকে জল দাও ঈশ্বরী, আমার প্রাণ বায়ু গুলিয়ে আসছে। এরপর আর নিজের শরীরে নিয়ন্ত্রণ থাকলো না, শরীরের ভিতরে শুয়ে পড়লাম। ঈশ্বরী আমাকে ঝিমিয়ে পড়তে দেখে ধুধু জমির দিকে ছুট দিল। আমি স্বল্প উন্মুক্ত চোখে দেখতে পেলাম ঈশ্বরী আমার জন্য পাগলের মতো জল খুঁজছে।
শশী মুখুজ্জে এবার থামলেন, দুই হাতের চেটো মুখের উপর বুলিয়ে ঘামের সঙ্গে ক্লান্তি ভাবটাও মুছে ফেলবার চেষ্টা করলেন হয়তো, তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন। যতীন এই ফাঁকে প্রশ্ন করল,
তারপর কি হলো কর্তা?
আমার চোখটা খুলল, দেখলাম আধার নামার প্রস্তুতি নিচ্ছে। দিনের সেই তীব্র ভাবটা ফুরিয়ে এসে ঝোপঝাড়গুলোতে অন্ধকার চেপে বসেছে। গরুর গাড়িটা যেমন দাঁড়িয়েছিল তেমনই আছে, গরু দুটো মূর্তির মতো স্থির দাঁড়িয়ে। আমার তৃষ্ণা এখনো জেগে আছে, বুক ধড়ফড় করছে। এটা মনে পড়ায় যে ঈশ্বরী জল নিয়ে এখনো আসেনি, জীব তারও সঙ্গে সেঁটে গেছে। ঢোক গেলার সাধ্য নেই, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এমন সময় কানে একটা কণ্ঠস্বর ভেসে এলো,
জমিদার মশাই।
উঠে বসে মাথা ঘুরিয়ে এদিক ওদিক যে দেখব সে ক্ষমতাও হারিয়েছি। দ্বিতীয়বার আমাকে সম্বোধন করে ডাকটা কানে এলে আমি সেই কণ্ঠস্বর চিনতে পারলাম। পরিচিত মানুষের সাড়া পেয়ে শরীরে উত্তেজনা এলো। এরপর কল্পনায় ভেসে ওঠা চেহারাটা সশরীরে সামনে এলে বুকের ধুকপুকুনি খানিক শান্ত হল। চোখ তুলে দেখলাম হরিদেবপুরের রাধারমণ চৌধুরী মাটির পাত্রে জল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে সে মাটির পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল আমার মুখে গড়িয়ে দিল। শীতল জলের স্পর্শে ধীরে ধীরে আমার জীব সচল হয়ে এলে আমি উঠে বসলাম। তারপর মাটির পাত্রে সমস্ত জল শেষ করে বুক ভরে শ্বাস নিলাম। এরপর দেহে স্বস্তি এলে একসঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু পারলাম না। মুখ থেকে কেবল উচ্চারিত হল, আপনি যে দেবদূত হয়ে এলেন চৌধুরী বসায়, কৃষ্ণায় নির্ঘাত মারা পড়তাম, কিন্তু এই সময় আপনি এখানে কিভাবে? রাধারমণ মৃদু হেসে জবাব দিল,
আপনার বৈঠকখানার দিকেই যাচ্ছিলাম, পথে দেখা হয়ে গেল, ভালোই হল।
লক্ষ্য করলাম আমার এইখানে মৃত্যুযাত্রী হয়ে পড়ে থাকার বিষয়ে রাধারমণের বিন্দুমাত্র কৌতূহল নেই, উনি নিজের মধ্যেই হারিয়ে আছেন, চেহারায় বিস্তর ভারাক এসেছে, তার মধ্যে থেকে আভিজাত্য ভাবটার বিলুপ্তি ঘটেছে, কালিতে ঢাকা চোখ মুখ, ভাঙা গাল, মাথার চুল রুক্ষ, শরীরে পোশাক বলতে একটা বিবর্ণ আলোয়ান জড়ানো। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, হরিদেবপুরে এখন সব ঠিক আছে তো? এর জবাবে রাধারমণ চৌধুরী যা বললেন তাতে শরীরের সমস্ত আড়ষ্টতা এক নিমেষে কেটে গেল।
আমি মাসখানেক হল হরিদেবপুর ছেড়েছি জমিদার মশাই, ওখানকার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমি কিছুই জানি না।
এই অবধি বলে রাধারমণ ও ট্যাগ থেকে একটা জিনিস বার করে বললেন,
এটা নিন জমিদার মশাই, এটা কোনো কাজে আসেনি, বৃথাই আপনার কাছে যাওয়া হয়েছিল।
আমি ওর বন্ধ হাতের দিকে তাকিয়ে বললাম, কি এটা?
আপনার ঘড়ি রেখে দিন।
এরপর আমি হাত পাতলে রাধারমণ আমার হাতের চেটোয় ঘড়িটা রেখে দিল, তারপর বিদায় চাইল। আমি ঘড়িটা কোমরে গুঁজে ব্যস্ত হয়ে উঠে বললাম, চলে যাচ্ছেন যে, বৈঠকখানায় যাবেন না, আমার গাড়োয়ান ঈশ্বরী এখনই এসে পড়বে, তারপর। আমার কথা সম্পূর্ণই থেকে গেল। রাধারমণ কথার মাঝখানে বললেন,
বৈঠকখানায় যাওয়ার খুব প্রয়োজন আছে কি?
নিশ্চয়ই আছে, সেদিন সবার সামনে আপনি বিপদের কথা বললেন, আর শুনছি গ্রাম ছাড়া হয়েছেন, এর মাঝখানের কথাগুলো জানবার প্রয়োজন নেই বলছেন? জমিদার বাড়ির ছেলে আপনি, আরে কি চেহারা হয়েছে আপনার, শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে, পরনের পোশাকটাও মলিন, এই বেশে পথে পথে ঘুরবেন তা কি হয়? আপনি আমার সঙ্গে চলুন, আপনার মুখে সম্পূর্ণ কথা শোনবার পর বৈঠকখানার সকলের পরামর্শে নিশ্চয়ই কোনো না কোনো পথ বেরোবে, তাছাড়া আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, এরপরও এভাবে আপনাকে পথের মাঝখানে ছেড়ে চলে যাওয়া সমীচিত নয় চৌধুরী মশাই। আসুন আসুন, গাড়িতে উঠে বসুন, ঈশ্বরীর আসবার সময় হয়ে গিয়েছে। আমার কথা ফুরলেও রাধারমণের অভিব্যক্তির কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না, মুখের ওপর চেয়ে থাকা বিমর্ষ ভাবটা যেন চিরস্থায়িত্ব লাভ করেছে। আসন্ন অন্ধকারের দিকে চেয়ে থেকে রাধারমণকে ধীরে ধীরে যেন ক্ষয়ে যেতে দেখছি, এখন যা ওকে দেখছি তা কেবল মানুষটার খোলস, প্রথম দর্শনে সেই রাধারমণের অনেকখানি ফুরিয়ে গিয়েছে। ওকে চুপ করে শুকনো গাছের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আমি পুনরায় কথা বললাম, কি হলো দাঁড়িয়ে আছেন যে, আসুন। রাধারমণ এবারে মুখ খুলল, হাত জোর করে বলল,
দয়া করে আমাকে আর জোর করবেন না, আমাকে যেতে দিন।
আচ্ছা ঠিক আছে, আপনি এখন যাবেন কোথায়? আমার এই প্রশ্নের উত্তরে রাধারমণ দূরে প্রান্তরে জমে থাকা আবছা অন্ধকারের দিকে ফিরে চাইল। আমি ওর ইঙ্গিত বুঝতে পেরে বললাম, আহ দেখো দেখি, জমিদার বাড়ির সন্তান অন্ধকারে এমন পথে প্রান্তরে ঘুরে বেড়ানো কি শোভা পায়?
আমাকে অন্ধকার এখন আর তেমন স্পর্শ করতে পারে না জমিদার মশাই, আপনি ফিরে যান।
কিন্তু আপনি হরিদেবপুরে ফিরে যাচ্ছেন না কেন? বাপ মায়ের একমাত্র সন্তান, ওদের কথাটাও তো ভাববার প্রয়োজন আছে। রাধারমণ মাথা নোয়ালো, আমি বলেই চলেছি অত বড় জমিদারি আপনাদের, ওদেরও তো বয়স হয়েছে, তার উপরে উটকো বিপদে সে ঘাড়ে পড়েছে। না না, এই কঠিন সময়ে আপনার গৃহত্যাগী হয়ে পড়বার কারণ আমি বুঝলাম না চৌধুরী মশাই।
ওরা ওরা কেউ বেঁচে নেই জমিদার মশাই।
কথাটা আমার কথার মাঝখানে এমন দ্রুততার সঙ্গে রাধারমণ খরচ করলে যে আমি চুপ করে হাঁ হয়ে চেয়ে রইলাম। এবারে রাধারমণ বলে চলল,
সব শেষ, শয়তানটা ওর কথা রেখেছে, শ্মশান আর আমার জমিদারির অংশের মধ্যে আজ আজ আর কোনো তফাত নেই। চিতার ছাই উঠে এসেছে আমার ভিটে মাটিতে, মাটিতে পচা মাংসের ঘ্রাণ আর আকাশে শকুনের প্রহরী ছাড়া হরিদেবপুরে হরিদেবপুরে আর কিছু অবশিষ্ট নেই জমিদার মশাই।
লক্ষ্য করলাম এত নিষ্ঠুর সংবাদ দেওয়ার সময় রাধারমণের কণ্ঠ একবারের জন্য কাঁপল না, চোখ জোড়া যেন মরুভূমির চেয়েও শত গুণে শুষ্ক হয়ে গেছে ওর। আমি প্রশ্ন করলাম, এসব কবে হলো? কিছুই টের পেলাম না যে।
বিপদের বহর এবং গতি দুটোই অস্বাভাবিক ছিল জমিদার মশাই, ভালোভাবে বুঝে উঠবার আগেই সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। জীবনের একটিমাত্র ভুল সিদ্ধান্ত উল্কার বেগে এসে আছড়ে পড়ল শত শত নিরীহ মানুষজনের উপর, ভাসিয়ে নিয়ে গেল সমস্ত হরিদেবপুরকে।
অর্থাৎ সেই শয়তান?
শয়তান নয় জমিদার মশাই, শয়তান নয়, অপদেবতা। অবশ্য সেই অপশক্তির দোষী বা দেই কি করে, তাকে না ডেকে আনলে সে কখনো হরিদেবপুর মুখ হতো না।
তার মানে সমস্ত পরিণতির জন্য দায়ী ওই নিষ্ঠুর অত্যাচারী ব্রজমোহন?
হ্যাঁ, সূত্রপাতটা ব্রজমোহনকে দিয়ে হলেও এসব পরিণতির আড়ালে আরো একজনের কর্মকাণ্ড রয়েছে। ব্রজমোহনের নিদারুণ অত্যাচারের আড়ালে চাপা পড়ে রয়েছে আরেকটি করুণ ইতিহাস, আর সেই ইতিহাসই জন্ম দিয়েছে অভিশাপের, যার আগুনে এই মুহূর্তে পুড়ে মরেছে সমস্ত হরিদেবপুর। যে আগুনের লেলিহান শিখা এখন আমাদের নজরে পড়ছে, তার বীজ বপন ব্রজমোহন নয়, করেছে অন্য কেউ।
কে সেই ব্যক্তি?
ব্রজমোহনের স্ত্রী। হ্যাঁ, ব্রজমোহনের প্রজাদের প্রতি অত্যাচার এবং তার দেশ বিদেশ থেকে গাইয়ে বাজিয়ে ও বাইজিয়ে এনে তাদের নিষ্ঠুরভাবে মেরে ফেলার বিষয়টা সহ্য করতে পারেনি তার স্ত্রী সৌদামিনী। তাই তিনি ব্রজমোহনের অপবিত্র মৃত্তিকাকে শোধনের জন্য একটা ভয়ানক পরিণতির দ্বার উন্মোচন করে দিয়ে গেছিলেন, অজান্তেই যার ফল ভোগ করেছি আমরা এবং সমস্ত হরিদেবপুর।
কি কি সেই ভয়ানক দ্বার?
আটেশ্বর।
আটেশ্বর?
হ্যাঁ, আটেশ্বর। ভয়ানক অপদেবতা আটেশ্বরকে আহ্বান করেছিলেন সৌদামিনী দেবী। তিনি জন্মসূত্রে ছিলেন সমুদ্রাঞ্চলের বাসিন্দা, তাদের অঞ্চলে অপদেবতা আটেশ্বরকে ভয় ভক্তি করে আসে সকলেই। তাদের বিশ্বাস বন জঙ্গল জলাশয় গাছ প্রকৃতিতে আটেশ্বরের বাস। আটেশ্বর প্রকৃতপক্ষে এগুলোর রক্ষক। তাদের প্রচলিত ধারণা অনুযায়ী আট কথার অর্থ উঁচু জমি। স্মরণ করে দেখবেন জমিদার মশাই, আমি গোড়াতেই আপনাকে বলেছিলাম যে ব্রজমোহনের কোঠাবাড়ি এবং তার সমস্ত জমিদারির অংশ ছিল অপেক্ষাকৃত উঁচু, আর এই কারণেই আমার বাবার পছন্দ হয়েছিল। তবে আড়ালে আড়ালে সৌদামিনী যে ব্রজমোহনের পাপ ক্ষয় করতে সমস্ত জমিদারির অংশকে অপদেবতা আটেশ্বরের নামে উৎসর্গীকৃত এবং তাকেই রক্ষক করে দিয়ে গেছেন, এ সংবাদ আমাদের কাছে ছিল না। আটেশ্বরের প্রকোপ ভয়ানক,
সমুদ্র অঞ্চলে সে অশরীরী রূপে বিরাজ করে। মাঝে মধ্যে মানুষের রূপ ধরে সে লোকালয়ে প্রবেশ করে যার উপর রাগ আছে তাকে ডেকে নিয়ে যায়। যার সঙ্গে আটেশ্বর দেখা করে তার বাড়িতে ভয়ানক অসুখ প্রবেশ করে। সে পরিবারে মৃত্যু ছাড়া নিস্তার থাকে না। সৌদামিনী দেবী ব্রজমোহনের পাপাচারের থেকে মুক্তির উপায় হিসেবে তার আরাধ্য অপদেবতারই শরণাপন্ন হয়েছিলেন। একজন স্বামীর অমঙ্গল কোনো স্ত্রী চায় না, কিন্তু সৌদামিনী জানত যে আটেশ্বরকে আহ্বানের ফল কি হতে পারে। তাই তিনি কার্য সম্পাদনের পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর আটেশ্বরের হাতে প্রথম কঠিন মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিল ব্রজমোহন। এরপর ধীরে ধীরে আটেশ্বর তার আহ্বায়িকার ইচ্ছানুরূপ নিজের স্থানের দখল নিতে থাকে। এরই মধ্যে ব্রজমোহনের জমিদারিতে প্রবেশ করি আমরা। দুই জমিদারির অংশ জুড়ে দেওয়ার ফলে সমস্তটাই চলে যায় আটেশ্বরের ক্রোধের কবলে। তাই অপদেবতার সমস্ত রাগ গিয়ে পড়ে আমাদের উপর। সে কুরূপে দর্শন দিয়ে আমাকে আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছিল তার অবস্থানের কারণ। আমি বুঝতে অক্ষম ছিলাম। এখন সে জনসংহার করে নিজের সীমানার দখল নিচ্ছে। এখন তাকে ঠেকায় কার সাধ্য? সমস্ত অঞ্চল ধুয়ে মুছে নির্মল করে সে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। জরাজীর্ণ পুরাতনদের কোনো স্থান নেই সেখানে। হরিদেবপুরে মৃত্যু এখন নবযুগের সূচনা করেছে, যার অধিষ্ঠিত অপদেবতা আটেশ্বর। সে আমার উপর সবচেয়ে বেশি ক্রুদ্ধ ছিল তার আশ্রয়স্থল আশ্চর্য গাছটাকে কেটে ফেলার পর।
অর্থাৎ যে বৃদ্ধ আপনাকে দেখা দিয়েছিল সেই আটেশ্বর?
হ্যাঁ জমিদার মশাই।
কিন্তু আপনি এসব জানলেন কোথা থেকে?
সেরাতে আপনার বৈঠকখানা থেকে ফিরে আসার পর বাড়ি পৌঁছে জানতে পারি মার প্রচন্ড শরীর খারাপ। ওষুধপত্র কিছুতেই কাজ আসছিল না। দু একদিনের মধ্যে মা বিছানা আঁকড়ে ধরল। এদিকে বাবা উইলিন্ডন সাহেবকে ডেকে পাঠালেন। সমস্ত নিলামের সামগ্রী ফিরিয়ে আনার কাজ আগেই সমাপ্ত হয়েছিল। বাবা উইলিন্ডন সাহেবকে সাক্ষী রেখে ব্রজমোহনের জমিদারি ছেড়ে দিলেন। নিলামের সামগ্রীও রেখে এলেন কোঠা বাড়িতে, কিন্তু তাতেও সুফল কিছু হল না। একদিন আচমকা বাবা উধাও হয়ে গেলেন। চারিদিকে খোঁজ খবর চলল। আমি নিজেও অনেক রাত পর্যন্ত বাবার কোনো চিহ্ন পেলাম না। ভোর রাতের দিকে ভিনগায়ের একজন লোক এসে খবর দিল বাবাকে নাকি একজন বৃদ্ধ লোকের সঙ্গে এসে যেতে দেখেছে। বৃদ্ধ কথাটা কানে প্রবেশ করা মাত্র আমার বুকটা ধড়াস করে উঠল। আমি সঙ্গে সঙ্গে জানতে চাইলাম বাবাকে শেষ কোথায় দেখা গেছে। লোকটা জবাব দিল হলাদারদের পুকুরের কাছে। এক মুহূর্ত নষ্ট না করে আমি সে পথে ছুটে গিয়ে দেখি বাবার মৃতদেহটা পড়ে আছে ঝোপের আড়ালে। বাবার দেহের অবস্থা ঠিক ব্রজমোহনের মতো, অর্থাৎ বুকের পাঁজর ফেটে হাঁ হয়ে রয়েছে, অক্ষিকোটও শূন্য। বিভৎস দৃশ্যটা আমি কোনো মতে সহ্য করলে অসুস্থ মাস হইতে পারল না। বিছানাতেই দেহ ছেড়ে চলে গেল। মা বাবাকে হারিয়ে আমার মাথায় যেন ঝড় উঠল। প্রতিজ্ঞা করে বসলাম জীবন দিয়েও এর বদলা আমি নেব। ততক্ষণে আমার জানা হয়ে গেছে এ কাজ ব্রজমোহনের অতৃপ্ত আত্মার নয়, অন্য কারো। আমার তখন চট করে কাঠুরে শিবদাসের কথা মনে পড়ল, কারণ আসল সত্যিটা উদ্ঘাটনের এই উপযুক্ত সময়। আপনার শিবদাসের কথা মনে আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠুরে শিবদাস, যাকে কোঠাবাড়ির আশ্চর্য গাছ কাটার জন্য প্রথমে আনা হয়েছিল।
সেই শিবদাসের কাছে পৌঁছে আমি অপদেবতা আটেশ্বর এবং সৌদামিনী দেবীর কার্যকলাপ সম্বন্ধে জানতে পারি। কোনো এককালে সৌদামিনী দেবী নাকি কাঠুরে শিবদাসের কাছে একটি কাঁটা গাছের চারা চেয়েছিল ব্রত করার জন্য। কাঁটা গাছের চারায় দেবতার ব্রত করার বিষয়টা শিবদাসের আশ্চর্য ঠেকায় সৌদামিনী তখন তাকে আটেশ্বর অপদেবতার কথা শোনায়। তবে সে সময় শিবদাস সৌদামিনী দেবীর কথায় তেমন আমল দেয়নি। কিন্তু গাছ কাটতে এসে আশ্চর্য গাছটাকে দেখবার পর তার মনে সন্দেহ জেগেছিল যে হয়তো এই সেই তার এনে দেওয়া কাঁটা গাছ যার মধ্যে অপদেবতাকে নামিয়ে সৌদামিনী দেবী ব্রজমোহনকে শিক্ষা দিতে চেয়েছিল। এসবের সম্বন্ধে কিছু কথা সে প্রথম দিনই শুনিয়েছিল, তবে এবার জানলাম সবটা। তবে সৌদামিনী দেবীর অপদেবতা আটেশ্বরের কাছে প্রার্থনার মধ্যে সামান্য পরিবর্তন থাকলে আজ আমাদের এই দিন দেখতে হতো না।
বিষয়টা ঠিক ধরতে পারলাম না, কি প্রার্থনা করেছিলেন সৌদামিনী দেবী?
উনি কেবল ব্রজমোহনের শাস্তি চাননি, তিনি তন্ত্রে মন্ত্রে অপদেবতাকে আহ্বান করে তার হাতে জমিদারির অংশ তুলে দিয়েছিলেন। এর ফলে অপদেবতা তার সমস্ত শক্তি প্রয়োগ করে পাপী ভূমির অধিকারী হয়ে উঠতে পিছপা হয়নি।
বুঝলাম, সবই বুঝলাম। অর্থাৎ আপনার পরিস্থিতি আর অবস্থান বলছে আপনি সেই অপদেবতার ভয়ে হরিদেবপুর ছাড়তে বাধ্য হয়েছেন।
আগে না, ভয়ে নয়, সেই অপদেবতা আরো একবার আমার সম্মুখীন হয়েছিল।
তারপর আমার এই প্রশ্নের উত্তরে রাধারমণ কেবল গায়ের আলো আনখানা সরিয়ে দিলেন। আমি ওর উন্মুক্ত বক্ষের দিকে চেয়ে দেখলাম পাঁজর ভেঙে হাঁ হয়ে রয়েছে, বৃহৎ ক্ষত থেকে রক্ত আর ঝরছে না, তবে গায়ের মাংসে পচন ধরেছে। ওর দেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে রাধারমণের মৃত্যুটা দিন সাতেক আগেই হয়েছে।
এরপর জমিদার শশী মুখুজ্জের কথা শেষ হলে বৈঠকখানায় বিস্ময়ের ঝড় উঠল।
কি বলছেন কি কর্তা, রাধারমণও মারা গেছে? এরপর কি হল?
আর কিছু দেখিনি, আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছিলাম। হুঁশ ফিরলে দেখলাম আমি ছইয়ের ভেতর পড়ে আছি আর ঈশ্বরী আমার চোখে মুখে জল ছেটাচ্ছে। তখনও আমার উঠবার শক্তি নেই, বুক ভেঙে যাওয়ার মতো প্রচন্ড জল তেষ্টাটা আছে। আমি চোখ খুললে ঈশ্বরী আমাকে জল খাইয়ে দিল, একটু স্বস্তি মিললে উঠে বসলাম। জানতাম রাধারমণের ভূত আর থাকবে না, কারণ ঈশ্বরী এসেছে, রাধারমণ কেবল আমাকেই দেখা দিতে এসেছিল। তাই ওকে আর এদিক ওদিক খুঁজলাম না, শুধু ধীর কণ্ঠে ঈশ্বরীকে বললাম, জল আনতে এত দেরি করলি কেন ঈশ্বরী? সন্ধে নেমে এলো, আমি তো প্রায় মরেই গিয়েছিলাম। শেষে ভূত বেশে হরিদেবপুরে রাধারমণ চৌধুরী এসে আমাকে জল খাইয়ে গেল। ঈশ্বরী তো আমার কথা শুনে হেসেই পাগল, তারপর নিজেকে সামলে বলল,
অনাহার আর জল কষ্টে আপনার মাথায় বায়ু চড়েছে কর্তা, কোথায় সন্দেহ হয়েছে? বাইরে মুখ বাড়িয়ে দেখুন তো।
ঈশ্বরীর কথা আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর ধীরে ধীরে ছইয়ের ভিতর থেকে মাথা বের করে দেখলাম ফাঁকা মাঠে দিব্যি রোদ খেলা করছে। অদ্ভুত কৌশলে সময়ের পুনরাবৃত্তি থেকে আমার কণ্ঠ পুনরায় শুকিয়ে এলো, সেই সঙ্গে মুখের কথা মিলিয়ে গেল। ভিতরে ভিতরে কেবল গর্জে চলেছি। আমি এতক্ষণ তাহলে কি দেখলাম আর কি শুনলাম? রাধারমণ চৌধুরী আসেননি, সবটাই ভুল। আমি কি কিছুক্ষণের জন্য উন্মাদগ্রস্ত হয়ে পড়েছিলাম?
ওই মাঠটা পেরোলেই গা, ওখান থেকেই তো জল আনলাম কর্তা, দেরি হবে কি করে? আপনি ঘুমিয়ে পড়েছিলেন, নইলে দিনের বেলা ভূত আসবে কোত্থেকে?
ঈশ্বরই হাসছে বটে, তবে আমি ভয় কুঁকড়ে গেলাম। এত স্পষ্ট উজ্জ্বল স্বপ্ন হয় কি করে?
বৈঠকখানাতেও এবারে স্বস্তির নিঃশ্বাস পড়ল। সকলের মধ্যেই শশী মুখুজ্জের স্বপ্নের বিষয়ে আর কোনো কৌতূহল রইল না। জল পিপাসায় মূর্ছা গিয়ে শশী মুখুজ্জে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন এটা অবিশ্বাস্য নয়। পণ্ডিত বিধুশেখর আচার্য বললেন,
শেষমেশ স্বপ্নের রাধারমণকে দেখলেন কর্তা?
জবাবে শশী মুখুজ্জে তার কোমরের কাছে হাতটা নিয়ে গেলেন, তারপর হাতটা সবার দিকে বাড়িয়ে বললেন,
এটা এখানে না থাকলে সম্পূর্ণ ঘটনাটা স্বপ্নই ভাবতাম পণ্ডিত মশাই।
এর পরের দৃশ্যটা বৈঠকখানায় উপস্থিত সকলের চোয়াল ঝুলিয়ে দিল। জোড়া জোড়া চোখ বিস্ফারিত দৃষ্টি নিয়ে চেয়ে আছে শশী মুখুজ্জের হাতের দিকে, কারণ শশী মুখুজ্জের হাত থেকে ঝুলছে উইলিংডন সাহেবের ট্যাঙ্ক ঘড়িটা।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, অমিত, এনামুল, হ্যাপি এবং নিহারেন্দু। আবহে সায়ন, সহ সম্পাদনায় নীলাভ। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী অপদেবতা। সবাই ভালো থাকবে, শুভরাত্রি।